exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের ব্যাপার, আমি আসল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট এফএমে এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। পৃথিবীর সমস্ত পৃথিবীতেই কোথাও দিন কোথাও রাত, কিন্তু সব জায়গাতেই রয়েছে ফুটি অ্যাপ এবং ফুটি অ্যাপের মাধ্যমে আশা করছি সবাই শুনছেন লাইভ ফুট এফএম। এবং যারা যেখান থেকে শুনছেন তাদের সবার জন্য অনেক 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 শুভকামনা এবং আশা করছি যে চেষ্টা করব আজকে যতটুকু পারি আপনাদের আনন্দ দিতে এবং আপনারাও পার্টিসিপেট করতে পারেন আপনাদের ঘটনা নিয়ে আপনাদের ইমেল দিয়ে। এবং সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে লিখে পাঠাতে হবে আপনার ঘটনাটি। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম অ্যাট রেট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ BHOOT FM অ্যাট দ্য রেট RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, যেটা আপনার সুবিধা, যেটা আপনার ইচ্ছা। এবং সেই সাথে আমার দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.foodti and www.facebook.com/bhootfm.rasel। এই দুটো পেজে এসে আপনি চাইলে দেখতে পারেন আজকে আমাদের কারা অতিথি এবং কারা ঘটনা শেয়ার করছেন, কোন ঘটনা ভালো লাগছে কোন ঘটনা ভালো লাগছে না, সেগুলো আমাদের জানাতে পারেন। এবং আমরা যেটা চাই, প্রতি সপ্তাহেই যেটা চাই সেটা হচ্ছে দারুণ দারুণ কিছু ঘটনা। যেমন এই সপ্তাহে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে এই সপ্তাহে আমরা যে সবসময় ভালো ঘটনা পাই তা তো না, যেমন এই সপ্তাহে আমরা কোনো ইমেইল পাইনি। সুতরাং আমাদের আগে পাওয়া একটা ইমেল, সেই ইমেল আমরা পড়ে শোনাবো, যেটা পড়া হয়নি কোনো কারণে সেই ইমেলটা। এরকম আমরা তখন ইমেল খুঁজি যে আগের সপ্তাহে কোন ইমেলগুলো পড়া হয়নি যেগুলো সিলেক্টেড। তো এরকম মাঝে মাঝে আমাদের সাথে হয় যে এবার কিন্তু ইমেল পেয়েছি অনেক, তারপরেও মানে আমি পড়ার মতন ওই রকম ইমেল এবার আমি অপরচুনিটি পাইনি। সুতরাং যারা মানে ঘটনা পাঠিয়েছেন তাদের কাছে আমি আগেই সরি বলে দিচ্ছি, আপনারা অনেক কষ্ট করে পাঠিয়েছেন বাট এখনও পর্যন্ত পাইনি। তো আমরা আসলেই ভালো কিছু ঘটনা আমরা চাচ্ছি এবং সেই ঘটনাগুলো আশা করছি যে আপনারা পাঠিয়ে দেবেন। এসএসসি এক্সাম চলছে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকলো আপনাদের জন্য, ভালো করুন এবং এক্সাম শেষে আবারও যোগ দিন ফুটে শুনে, এখন যোগ দেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমরা শুরু করতে চাই আমাদের আজকের এপিসোড। এবং আমি শুনেছি সকালবেলায় দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনিতেই ঠান্ডাটা পুরোপুরি যায়নি, তার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে ঠান্ডাটা আরেকটু জমিয়ে পড়বে এবং সেই সাথে অনেক মজার একটা রাত হবে আজকে ভূতাসমের জন্য এবং আপনাদের সবার জন্য। তো আমরা একে একে দেখতে দেখতে পার করে এসেছি অনেকগুলো বছর এবং আপনারা জানেন যে অলরেডি আমরা 9 বছরের পা দিতে যাচ্ছি। তো এই পুরোটা সময় আমাদের সঙ্গে থেকেছেন আপনারা এবং আপনারা আমাদের ভালো মন্দ সব কিছুই জানেন এবং বোঝেন, এবং সেই জন্য আমি বলব যখন ঘটনা পাঠাবেন আমার মনে হয় যে আপনারা জাস্ট সবচেয়ে সেরা ঘটনাটা খুঁজে এবং সেটা সত্যতা যাচাই করে তারপরেই আমাদের ঘটনাটি লিখে পাঠাবেন। আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম স্টোরিতে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, দোয়া করি যেন সবসময় ভালো থাকেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলিশ লেখার জন্য, আমার বাংলা স্পেলিং তেমন ভালো না তাই এইভাবে লেখা। যাই হোক, আমি আমার ঘটনাটা খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব, যদিও আমি গুছিয়ে কিছু বলতে পারি না, লিখতে পারি না, তারপরও চেষ্টা করব। একটা কথা বলে রাখি, আমি টাইম ট্রাভেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, গল্পও পড়েছি, বাট আমার এই ঘটনাটা আসলেই কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই, আমি এখনো জানি না। আপনার কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। এনিওয়ে, আমার নাম রেদওয়ান, আমার দেশের বাড়ি চিটাগংয়ের রাউজানে। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছি। যাই হোক, পড়াশোনার পাশাপাশি আমি একটা খাবার সাপ্লাই দেন এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। কারণ আমার ফ্যামিলির কাজ থেকে আমি শুধু টিউশন ফিজটাই নিয়ে থাকি এবং বাকি যে সমস্ত লিভিং কস্ট সেটা আমি ম্যানেজ করি পার্ট টাইম জব করে। সো অ্যাজ এ ডেলিভারি গাই, আমাকে বাসায় যেয়ে যে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি। অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি, কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট 9 ইউরো। দ্যাট মিন্স কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। একটা কথা বলে রাখি, আমি আমার বাইক দিয়েই এই ডেলিভারি সার্ভিস চালাই। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম। দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম, দেখলাম যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের বিল্ডিংয়ের অনেকটা, মানে সেই বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যাই হোক, আপনি জানেন কি না জানি না, হল্যান্ডে বিশেষ করে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো বাইরে থেকে দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে। এই বিল্ডিংটাও তেমন একটা বিল্ডিং। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশি পুরনো। ও হ্যাঁ, একটা কথা মেনশন করে হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 নাম্বারটা ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরেই কেউ হ্যালো বলল। তখন আমার একটু হাসি আসলো, কারণ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসেই আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস ইটস 5th floor, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে ওনার কথা মতো ওরাটা এলিভেটরের ভেতরে রেখে 5th floor-এর বাটনটা চেপে বাইরে চলে আসি। কারণ আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তো এর ঠিক 2-3 দিন পর আমার একই বিল্ডিং অর্থাৎ 576 নাম্বার বাসায় একই অর্ডার পাই। এর ঠিক এবং ঠিক আগের মতোই আমি ওই বাসায় যাই। যখনই বেল প্রেস করি, ঠিক তার 2-3 সেকেন্ড পর সেই আগের ভয়েসটা বলে হ্যালো। এবং সেদিনও আমি একটু অবাক হয়েছি, কারণ নর্মালি আমি যখন কোনো বাসায় অর্ডার নিয়ে যাই, যখন কলিং বেল প্রেস করি, তার মিনিমাম 15-20 সেকেন্ড পর রেসপন্স আসে। বাট এই বাসাটায় 2 বার আসলাম এবং 2 বারই ঠিক 2-3 সেকেন্ড পরই রেসপন্স আসলো। যাই হোক, সেদিনও আগের মতোই আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2 সেকেন্ড পর 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস ইটস 5th floor, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। তো আমি অর্ডারটা আগের দিনের মতোই এলিভেটরের ভেতরে রেখেই বের হয়ে আসলাম। সেদিন কেন জানি ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো। তো সেদিনের মতো আমি জব শেষ করে রাত 11টায় বাসায় চলে আসলাম। তার ঠিক দশ থেকে পনেরো দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম। ঠিক আগের মতোই দুই তিন সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয় ওইটা একটা রেকর্ডেড ভয়েস। আমি কেউ এইটা আগে থেকে রেকর্ড করে রেখেছে, যদি কেউ বেল প্রেস করে তাহলে এইটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার কিউরিওসিটি একটু বেড়ে গেল এবং এই বিল্ডিংটার ওপরে আমার কিউরিওসিটিটা অনেক বেড়ে গেল এবং কিউরিওসিটিটা তো সেদিনের সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিংয়ে কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনিটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাট থেকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30 দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম। অ্যান্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। আই মিন কিছুই বললাম না, বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার দুই তিন সেকেন্ড পরেই আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস ইটস ফিফথ ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। এবং বাট আজকে আগের মতো কিছুই হয়নি, কিছুই বলেনি। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং এখানে, মানে কোনো একটা কিছু, মানে এই বিল্ডিংয়ের সাথে কোনো একটা কিছু খারাপ বা কোনো একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক জনক। অ্যান্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটার কাহিনিটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকেই ওরাটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখব কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে পাইপ প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে, মানে আমি কেন জানি ফিল করছিলাম আর একটা ব্যাপার হচ্ছে নর্মালি এলিভেটরে করে ফিফথ ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর ওপরে উঠে গিয়েছি, আই মিন এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন ফিফথ ফ্লোরে উঠলাম, আমি এখনও জানি না আসলে সেটা ফিফথ ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরের দরজা খুলে গেল আমি তখন যেটা দেখলাম, মানে নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম ফিফথ ফ্লোরে। আই মিন 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম আমি। আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম যেমন মানে ওলন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে। এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই, এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে। আই মিন যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরনো দিনের সিন দেখতে হলে দেখি, এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করলো যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে মানে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম তখন আমি আরো অবাক। তখন দেখি সূর্যটা মাথার উপরে, সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে, ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর তিনটা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না, তাড়াতাড়ি করে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে কাল রাতে কোথায় ছিলি? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরেই ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই বাসায় ঢোকার আগে আমার বাইকটা ওই বিল্ডিংয়ের সামনের রাস্তায় একটু সাইড করে রেখেছিলাম, বাট বাইকের একটা চাকা রাস্তার ওপরে ছিল, যার কারণে আমি ঠিক জায়গায় পার্ক না করার কারণে এবং লং টাইম ওইখানে পার্ক করে রাখার কারণে আমাকে 100 ইউরো ফাইন করে পুলিশ। যাই হোক, আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আবার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটা যেখানে শো করছে ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। অ্যান্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যদি এর কোনো সমাধান আপনারা জানেন বা এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, লিসেনারদেরকে বলছি, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ছিল ঘটনা, আমাদের ফার্স্ট স্টোরি এটাই, এবং আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। খুবই অন্য ধরনের একটা ঘটনা এবং আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগার এই কথা। তো যাই হোক, জানাবেন কেমন লেগেছে। এবং অনেকে অলরেডি, হ্যাঁ দেখতে পাচ্ছি, প্রথম ঘটনাটি দারুণ লিখে জানিয়েছেন। আমি হিমেল মাদারগঞ্জ থেকে বলছি, ভাই এমডি সজল আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান সানি এবং তিনি বলছেন অলওয়েজ সাথে আছি, ইনোসেন্ট বয় আমাদের সঙ্গে আছেন, এমডি জুবাইল আহমেদ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে, আমি মেসেজগুলো, আমি কমেন্টগুলো পড়বো, তার আগে একটা খবর আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আর সেটি হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে এ টু জেড ক্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এমডি আকরাম হোসেন আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির রহমান তাসকিন, এবং খুলনার স্টোরি শুনতে চান তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি শাহরিয়ার ইমন এবং তিনি খুলনা থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন আরমান হাফিজ ভোলা থেকে, তিনি আছেন আমাদের সঙ্গে, বা সবাই একদিক থেকে লিখছেন, অনেকক্ষণ ধরে একই দিকের মেসেজ মানে কমেন্ট আসছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সম্পদ সরকার, শুভকামনা জানিয়েছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন প্রিন্স ফারহান রাজশাহী থেকে, তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন ইনোসেন্ট ফাহিম বগুড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন প্রিন্স খুলনা থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিন আহমেদ, তিনি মুগ্ধাপাড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন নীল চিরকুট, তিনি নরসিংদী থেকে লিখছেন। এমডি জুবায়ের রাজশাহীর বায়া থেকে তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন সৈয়ব আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন ইমাম প্রিয়সী, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, কেউ পাঠালে ডেফিনেটলি আমরা শেয়ার করবো সেটা। এমডি আরাফাত খুলনা থেকে আমাদের সঙ্গে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব হাসান, আমাদের সঙ্গে আছেন তৌহিদ আহমেদ সিয়াম, আমাদের সঙ্গে আছেন আহমেদ মামুন, সিলেটের থেকে লিখছেন তিনি। অরূপ সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নীলা আখতার, আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে আল আমিন, ওকে, আমাদের সঙ্গে আছেন অর্পণ মজুমদার, অর্পণ আচ্ছা কাজী মাজহারুল ইসলাম আছেন, অমিক, এবং আমাদের সঙ্গে সিয়াম আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রান্ত মজুমদার, আমাদের সঙ্গে আছেন কামরুল হাসান, দারুণ হচ্ছে ভাই, এন এইচ রাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশিক শামস, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর জে আচ্ছা আর জে আশিকুর রহমান, ওকে, রাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান শান্ত, আমাদের সঙ্গে আছেন মুসালিন বাঁধন সহ আরো অনেকে। আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে, আপাতত চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আজকে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনাকে তারপরে বলবো যে আপনি কোথা থেকে এসেছেন সেটা জানাতে, এবং তারপরে আপনার ঘটনা যাবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইট মি। হাই লিসনার, আমি মনিরুজ্জামান রোজ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে তারাগঞ্জ শুভঙ্কর, আর আমি ঢাকার শান্তিনগর থেকে আসছি। তো আমার সরাসরি আমরা ঘটনায় চলে যাই।
জি,
আমাদের আমার ঘটনাটা ভাইয়া আমাদের বাসা করার বিষয় মানে কেন্দ্র করে, আমরা 2014 সালে একটা বাসা করি, যে বাসাটা সাইডটা মানে অনেক গ্রামেও ছিল না শহরেও ছিল না, একটা নগর পর্যায়ে ছিল। তো বাসা করার জন্য যখন আমরা জমিটা ক্রয় করি এবং জমিটা যখন আমরা এর ভিত্তিপ্রস্তর কাজ স্থাপন করা শুরু করি, তো সেই দিনে আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমার সেই দিন আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম, যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমরা অল ম্যানেজমেন্ট করতেছিলাম আর কি। তো যখন নির্মাণ কাজ চলতেছিল এবং নির্মাণ কাজ মোটামুটিভাবে শেষ হলো,
যে
আমরা নতুন বাসায় উঠলাম, তো নতুন বাসায় ওঠার পর থেকেই ছোটখাটো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমার সঙ্গে। দেখা যেত আমার বোন আছে, ও নুরানি ওর নাম, ও আসলে অনেক ছোট মানুষ, 4-5 বছর বয়স তখন ছিল তার, ও খুব আমার লাগাতার অসুস্থ থাকতো, এবং একবার অসুস্থ হলে সুস্থ হতে অনেক সময় লাগত। আমার মাও আমার মা উনিও কম বেশি প্রায় অসুস্থ হইত। তো আসলে আমি তো বুঝতে পারতাম যে আমি তো যা হোক আল্লাহর রহমতে যে আমল করি তাবলিগ করি, আমি আসলে এসব মানে বিষয়টা বুঝতে পারতেছিলাম যে আসলে কোনো একটা সামথিংস রং আমাদের সঙ্গে, কোনো একটা কিছু হচ্ছে হয়তো। তো পরে আমি যখন এটার সলিউশন খুঁজতে লাগলাম, এই ধরনের প্রবলেমগুলো যখন ফেস হচ্ছিলো এবং এটা কীভাবে সলিউশন করা যায় বা হচ্ছেটা কি, এটা জানার জন্য একটু কৌতূহল হয়ে উঠলাম। তো ওই বাসার আমার যে বাসাটা করছিলাম, ওই জমিটার কিছু ব্যাকগ্রাউন্ড বলি, জমিটা কিন্তু একসময় পুরনো একটা কবরস্থান ছিল, এবং ওই জমিটাতে পুরনো কবরস্থান ছিল, এবং ওর আশপাশ যে পরিবেশটা এবং রাস্তা, এটা একটা হন্টেড প্লেস ছিল। আমাদের ওই বাসাটা আমার নানু বাসার পাশের এলাকাতেই। তো আমার মা যখন ছোটবেলা ওনারা দেখতেন যে ওই জমিতে অনেক কবর দেওয়া হয়েছে, এবং ওই জমির আশপাশ দিয়ে যে অনেক বাঁশ যার এবং হন্টেড একটা প্লেস ছিল, আর সন্ধ্যার পর ওদিক দিয়ে যাতায়াত করতে মানুষ সাহস পেত না। তো যখন আমরা বাসা করলাম, এই ধরনের ছোটোখাটো প্রবলেম হচ্ছিল, আমার বোন ছোট, অনেক সময় দেখা যেত যে আমাদের বাসার মেইন এন্ট্রির সামনে অনেক সময় প্রকৃতির ডাকে সাড়া দিত, দেখা যেত ওখানে সে প্রস্তাব করে ফেলতো। তো সে তো ছোটো মানুষ আসলে বুঝতো না। পরে আমি একদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যখন রাতের আমল করে ঘুমাচ্ছিলাম, তো গভীর রাতে রাসেল ভাই, আমি স্বপ্নে দেখলাম যে আমাদের বাসার যে মেইন এন্ট্রিটা, মেইন এন্ট্রির পাশেই আমাদের রুমের জানালা এবং জানালার নিচে দেখেছি একটা কবর, একদম খোড়া কবর, জলজ্যান্ত একটা কবর, এবং কবরের মাঝে লাশ, এবং লাশ সাদা কাফনে মোড়ানোই আছে। এবং আমি স্বপ্নে দেখেছি যে ওই খোলা কবর এবং লাশ, এবং লাশের পাশ দিয়ে আমাদের যে বাসার ময়লা পানি যাচ্ছে, ড্রেনেজ যেটাকে বলি, ওই ওই পানিগুলো যাচ্ছে, যেগুলো নাপাক পানি আসলে। তো ওই আমি স্বপ্নে ওটা দেখতেই আছি, তো কোথা থেকে একটা সাউন্ড আসলো, মানে স্বপ্নেই আমি শুনতেছি কেউ একজন আমাকে বলতেছে যেন এই দিক দিয়ে নাপাকি পানি ফেলা না হয় বা নোংরা না রাখা হয়, এটা আমি স্পষ্ট মানে শুনতে পেলাম, কিন্তু মোরদাও কথা বললো না বা ওর আশপাশে কি কথা বলতেছে এটাও আমি দেখলাম না। তো পরে আমি যখন এটা বুঝতে পারলাম এবং সকালবেলা উঠে আর আমি এটা বিষয়টা থিঙ্ক করলাম যে আসলে আমি রাতের বেলা শোয়ার সময় যে আমল করে শুই, আমার সব দুঃস্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো যখন এটা তারপর হয়ে গেছে, আমি অনেক থিঙ্ক করার পর বাবা মার সঙ্গে এটা শেয়ার করলাম। পরদিন সকালে মাকে বললাম যে মা, আমি তো রাতের বেলা এরকম একটা স্বপ্ন দেখছি যে আমাদের বাসার যে এন্ট্রির পাশে যে জানলা, জানলা নিচে তো একটা কবর, এবং কবরের লাশও দেখলাম, আর নুরানি তো ওখানে বেশ কয়েকদিন প্রস্রাব করছে বা আমাদের ময়লা পানি হয়তো ওখানে জমা ছিল। তো এটার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি তো স্বপ্নে দেখলাম যে এরকম আমাকে বলতেছে যে এদিক দিয়ে যেন নাপাকি পানি ফেলা না হয় বা ময়লা আবর্জনা না রাখা হয়। তো মা তখন বলল যে কথা আসলে ঠিকই, আমরা যখন ছোট ছিলাম যে আমাদের এই বাসা যে করছি এই জমিটাতে আমার বেশ কয়েকটা পুরনো কবর ছিল, এবং হতে পারে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে বা আমাদের নাপাকি বা ময়লা থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে। তো যেহেতু একটা কবর এটা একটা পবিত্র জিনিস, এটাকে সবসময় পবিত্র রাখা দরকার, তো আমরা এটা চেঞ্জ করি। আর পরে আমি অবশ্য মাকে বললাম যে আসলে আমাদের সতর্ক হওয়া দরকার যাতে আমাদের বাসার যে কোনো ময়লা আবর্জনা বা নাপাক পানি যেন আমরা এদিকে না ফেলি, সবসময় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো ডেফিনেটলি ভাই আমরা এটা শুরু করলাম যে বাসা সবসময় পরিষ্কার আগে থেকে থাকতো, আরও আমরা সতর্ক হলাম, আমার বোনকে আরও সতর্ক করে দিলাম যেন নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা না ফেলে বা এরকম প্রস্তাব এখানে না করে। তো এটা বলার পর যখন আমরা সতর্ক হয়ে গেলাম, এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, এবং আমাদের বাসার যে একটা পরিবেশ আগের মতো ছিল সেটা এখন আর নাই। আল্লাহর মতো আমরা অনেক সময় ভালো আছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ছিল
ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে যাব, এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Food Fit FM and do Food Day.
Food Day. Notun Sporty Graphics. Digital Analog Meter. Honda Eco Technology BS4 Engine. HET Tire. Our 72 km per liter mileage near.
Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তুহি বলছি অসলো নরওয়ে থেকে। আমি জানুয়ারি মাসের 20 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল, তো আমি আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে এবার অ্যানিভার্সারিতে আমরা নতুন কিছু করি, ডিফারেন্ট কিছু করি। তো যে কথা সেই কাজ, আমাদের এখানে মানে অসলোতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আকারহুস। আকারহুস যদি কেউ শুনে থাকে যে অসলোতে থাকে বা থেকেছেন, তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন। আকারহুস একটা ফর্ট্রেস আছে যেটা আসলে এখন মিউজিয়াম, আর্মড মিউজিয়াম। বাট একটা টাইমে এখানে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল বা তারও আগে এটাকে প্রিজনার হিসেবে ইউজ করা হতো। অনেক 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 প্রিজনার্সকে এখানে রাখা হয়েছে, অনেক অত্যাচার করে মারা হয়েছে। আর তার আগে এটা একটা প্যালেস ছিল, এখানে রাজারা থাকতেন। তো আমরা শুনেছি যে নরওয়েতে সবচেয়ে হন্টেড জায়গা হচ্ছে আকারহুস ফোর্ট্রেস। আমরা চেয়েছিলাম যে ঠিক আছে ওখানে যাই, যদি কিছু এক্সপিরিয়েন্স করা যায়। এখন আমরা যখন গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, অবশ্য শুরুতে যাওয়ার সময় খুব এক্সাইটেড ছিলাম, আচ্ছা ঠিক আছে আজকে হয়তো কিছু একটা দেখিয়ে ফেলবো। আমার হাজব্যান্ডও বললো যে মানে আমার হাজব্যান্ড যেটা আমার সাথে একটু দুষ্টুমি করছিল যে তুমি কি ভয় পাবে কি না। তো যাই হোক, যখন আমরা মেট্রোটা ধরি, মেট্রো ধরে যখন সেখানে যাই, একটু অবাক করা বিষয় কি আছে ভাই যে প্রথম থেকে আমি একটু এক্সাইটেড ছিলাম এটা সত্যি, কিন্তু আমরা যখন যাচ্ছি সেই জায়গাতে, যে যাওয়ার সময় আমার এক্সাইটমেন্ট এখানে সেটা একটু কমে যায়, কারণ আমি জানি না, এটা মানে খুবই নর্মাল ভিতর থেকে আসছে, ন্যাচুরাল একটা ফিলিংস। মনে হচ্ছিলো যে আচ্ছা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাক। আবার একটা টাইমে মনে হচ্ছে আচ্ছা না যাই, এটা কিন্তু ভয়ের থেকে না, মানে ন্যাচুরাল এক্সাইটমেন্টটা কমে যাচ্ছিলো। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে ওখানে মানে প্রচণ্ড স্নো ছিল, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো আমরা মেট্রো থেকে নামলাম, মেট্রো থেকে নেমে একদম সেন্টারের দিকে যাচ্ছি, আকারহুসের দিকে যাচ্ছি। রাস্তা ভাই বিশ্বাস করবেন না, যাওয়ার সময় না মানে যতটুকু না ঠান্ডা ছিল, যেতে যেতে বিশ্বাস করবেন না হঠাৎ করে টেম্পারেচারটা না ড্রাস্টিক্যালি ফল করলো, অনেকখানি ফল করলো। তো আপনি তো জানেন যে মানে এর আগে হয়তো ভূত এফএম মানুষজন শেয়ার করেছে, আর এটাই সত্যি যে যখন কোনো এন্টিটির জায়গায় আপনি যাবেন তখন দেখবেন যে ওয়েদারটা না মানে আইদার খুব বেড়ে যাবে আর খুব কমে যাবে, এটাই হয় যে হ্যাঁ তখন অবশ্যই এমনি তো অনেক ঠান্ডা ছিল, বাট আমি যেহেতু বললাম যে ওই ফোর্ট্রেসের কাছাকাছি যাওয়ার সময় বা সেটা রেডিয়াসে চলে যাওয়ার পর ঠান্ডাটা অনেকখানি বেড়ে যায়, অনেকখানি বেড়ে যায়। ইনফ্যাক্ট একটা টাইমে এত বাজে অবস্থা হয়ে যায় যে ব্রেন ফ্রিজ হয়ে যাওয়ার মতো। হ্যাঁ রানিং মোড তো আমি দূরের কথা আমি বাদই দিলাম, মানে পুরো ব্রেন ফ্রিজ হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আচ্ছা আমার কাছে না হঠাৎ করে অনেক ঠান্ডা লাগছে, আপনার কাছে কি লাগছে আপনি একটু খেয়াল করে দেখেন তো। পরে সে বলেছে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমারও লাগছিল, আমি তারপরে ভাবলাম যে হয়তো আমারই লাগছে। আমি বললাম যে না আসলে হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লাগছে, আমরা কিন্তু অনেক প্রোটেক্টেড ক্লোথসই পরেছিলাম, অনেক ওয়ার্ম ক্লোথ বা যতখানি পরা যায় ওভাবেই ছিলাম। তো যেহেতু স্নো পড়ছিল তো আমরা একটা স্পেশাল শ্যুজ পরেছিলাম, যেহেতু স্নোর উপর দেশে নর্মাল শ্যুজ পরে হাঁটা যায় না। যতই আমরা উপরে দিকে উঠছি ফোর্ট্রেসে ঠান্ডাটা ক্রমশই বেড়ে যাচ্ছে, একটা মানে অন্যরকম যাই হোক। এবং যখন আমরা উঠে গেলাম তো যে জায়গাটাতে আমরা যে উঠলাম সেখান থেকে না আশেপাশের যে ভিউজ খুব ক্লিয়ারলি দেখা যায়, মানে খুবই ক্লিয়ারলি আপনি উপরে থেকে দেখে অনেকখানি দূর পর্যন্ত দেখতে পারবেন। তো আমরা এরকম ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আশেপাশে খেয়াল করছি যে গেট কোথায়, গেইটে কি এন্টার করা যাবে নাকি, যেহেতু জানি এটা একটা মিউজিয়াম 5টা 6টা পর বন্ধ হয়ে যায়, আসলে ওইভাবে এন্ট্রান্স পাওয়া যাচ্ছিল না, বাট তারপরে যদি অন্য কোনো ওয়ে থাকে সেগুলোই খুঁজছিলাম। হঠাৎ করে দেখলাম রাসেল ভাই দুটা মেয়ে আসছে ওখানে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নরওয়েজিয়ান, দুজন দুজনের সাথে কথা বলছে এবং তারা একদম টোটালি নর্মাল কাপড় চোপড়ই পরা। মানে আমরা যেহেতু ভূতের এক্সপিরিয়েন্সগুলোকে শুনেই থাকি যে হয়তো হোয়াইট ক্লোথ পরা থাকে বা এই ধরনের, সেরকম কিছুই না, নর্মাল জামা কাপড়ই পরা দুজন মেয়ে আমাদেরকে ক্রস করে আমাদের পাশে দিয়ে গল্প করতে করতে চলে গেল। কিন্তু রাস্তা ভাই তখন বাজে 12টা বা 1টার মতন, সেই টাইমে কোনো নরওয়েজিয়ান লোকাল ওখানে যাবে না, কারণ এটা 6টার পর এটা বন্ধ হয়ে যায় আর ফোর্ট্রেসটা মানে যেহেতু আশেপাশে এখন ক্লোজ ঘন স্নো, এই টাইমে কোনো নরওয়েজিয়ান কোনো লোকাল ওখানে যাবে না, এটাই স্বাভাবিক। এখন আমরা জানি ইন্টারন্যাশনাল বা আমরা ইমিগ্রেন্ট আছে, ঠিক আছে আমরা একটা মক ইন্ডিয়া ওখানে গেছিলাম, বাট একজন নরওয়েজিয়ান লোকাল এটা আসলে অস্বাভাবিক, এটা কোনোভাবে বিশ্বাস করার মতন না। আচ্ছা ঠিক আছে হয়তো হতেও পারে। তো তারা গেল, তারা মানে এমন একটা ভাবে না ফোর্ট্রেসের চারপাশে চক্কর দিচ্ছে যেন কিনা মানে এটা এটা খুব একটা ইউজুয়াল সিনারি ছিল না, মনে হচ্ছে না যে তারা আমাদেরকে বলছে সামহাও একটা সাইন ল্যাঙ্গুয়েজে বা একটা মানে আনস্পোকেন ওয়ার্ডে মনে হচ্ছে যে তোমরা আমাকে ফলো করো, তোমরা আমাদেরকে একটু ফলো করো, অনেকটা এরকমই লাগছিলো। মানে তারা এমনভাবে চক্কর দিচ্ছিল, পর আমরা ভাবলাম যে হয়তো তারা গেট কোথায় জানে, হয়তো তারা যেহেতু লোকাল এখানে তো প্রায় আসে আমরা তোদেরকে ফলো করে দেখি। পরে আমরা একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফলো করছিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাসেল ভাই ওখানে তো কোনো এন্ট্রান্স ছিলই না, তারা আমাদেরকে ফলো করিয়ে একটা চক্কর দেয় আবার দিয়ে ওখান থেকে হঠাৎ করে মানে জাস্ট উইদিন 2 মিনিটস হঠাৎ করে দে আর ভ্যানিশড, মানে আর নেই ওখানে। পরে আমরা বললাম যে আচ্ছা এরা না এখানেই ছিল, মানে এরা তো এখানেই ছিল, আর আমরা যে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তো বললাম যে অনেকখানি দূর পর্যন্ত দেখা যায় পুরো রেডিয়াসটা, যদি তারা নেমেও যায় ফোর্ট্রেস থেকে তাহলে তাদের থেকে দেখা যাবে যে ওরা নেমে গেছে যে ওই যে যাচ্ছে বা এই ধরনের। আর আমি যেহেতু বললাম যে অনেকখানি স্নো এখানে তো দৌড়িয়ে পার হওয়া যাবে না, এটাই স্বাভাবিক। পরে আমরা বললাম যে কি ব্যাপারে কি হলো কি হলো। তো তারপর আমি অবশ্যই তো আমি চিন্তা আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আচ্ছা এটা কী হলো, ওদের তো দেখা যাচ্ছে না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে অন্য একটা কথা বললো, বললো যে আচ্ছা শুনো আমার না কেমন যেন লাগছে, আমার না মনে হচ্ছে যে আমি 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 একটু সিক ফিল করছি। আমি বলেছি কেন কী হয়েছে, বলে যে না আমি না মানে কিছু দাঁড়িয়ে থাকতে পারছি না, আই থিঙ্ক আমার এখনো বর্ষা লাগবে, হ্যাঁ আমার বডিতে কেমন যেন একটা ভিতর থেকে কেমন একটা যেন অস্বস্তি ফিল করছে, আমি প্রচণ্ড চাপ আসছে, আমার ব্যাকবোন পেইন হচ্ছে। আমি একটু অবাক হয়ে গেলাম যে কেন এই ধরনের কেন, এটা তো হওয়ার কথা না। তারপরে আমার আচ্ছা ঠিক আছে এখন তো বসার কোনো জায়গা নেই, আমাদেরকে নিচে নামতে হবে আস্তে আস্তে। রাসেল ভাই আমি তাকে একটু ধরে ধরে নিচে নামালাম, মানে সে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, সে হাঁটতে পর্যন্ত পারছে না, সে কিন্তু একটা সুস্থ মানুষ। হ্যাঁ আমি যখন নিচে থেকে নামছি, আমি ভেতরে আই কুড ফিল বাসল ভাই, আমি দোয়া পড়ছিলাম, প্রচন্ড দোয়া পড়ছিলাম, আই কুড ফিল যে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং ভেরি রং, ভেরি রং। এবং মানে একটা মানে আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম যে কেউ একজন আমাদেরকে ফলো করছে, কেউ একজন কোনো একটা মানুষ বা কোনো একটা এন্টিটি যখন আপনাকে তীব্রভাবে ফলো করবে, দেখে থাকবে আপনার দিকে, আপনি কিন্তু বুঝবেন, আর আপনার কাছে কিন্তু অস্বস্তি লাগা শুরু করবে। আমার কাছে সেটাই লাগছিল। আমি তারপরে কোনো রকম তাকে ধরে ধরে নিচে নামালাম। তারপরে সে আমাকে বলল যে জানো আমি না আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আমি এখন পড়েই যাব। এবং আমার হাজব্যান্ড একটা মানে অন্যরকমভাবে, আমি তাকে কোনোদিন আমাদের বিয়ের পর আমি কোনোদিন এই অবস্থা আমি তাকে দেখিনি, এবং সে সম্পূর্ণ একটা সুস্থ মানুষ, হঠাৎ করে এমন হওয়ার তো কথা না। কিন্তু সবচাইতে আশ্চর্য করার ব্যাপার হচ্ছে রাসেল ভাই, আমরা যখন ফোর্ট্রেসের রেডিয়াসের বাহিরে বের হয়ে আসলাম, উইদিন আ সেকেন্ড আর ওরকম ঠান্ডা লাগছে না, এবং আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে পসিবল। মনে হচ্ছে যেন একটা কোথাও একটা জায়গা সেট করা, যেরকম হওয়ার কথা একটা জায়গা সেট করা। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। তার মানে এটা সত্যি যে এন্টিটি যেখানে থাকে সেখানে একটা হেলথের একটা প্রবলেম হয়, হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে যাবে যদি সেখানে যাবে এক্সপিরিয়েন্স করতে, আর একটা ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ আসবে। তার উপরে ও দুটো মেয়ে, খুব বেশি উইয়ার লাগছিল আমার কাছে। আমার কাছে মনে হচ্ছিল যে আই উইশ এখানে যদি আমি কোনো একটা অডিও রেকর্ডার নিয়ে আসতে পারতাম, যেটা সামহাও কিছু সাউন্ড কালেক্ট করতে পারে। আমি হয়তো জিজ্ঞেস করতাম যে এখানে কোনো এন্টিটি আছে কিনা, এবং আমি কোয়াইট শিওর যে আমি শুনতে পারতাম, কারণ ওই জায়গাটা এতটাই হন্টেড ভাইয়া, এবং এটা টোটালি প্রুভেন। ওই জায়গাতে একটা মানে একটা প্রিন্সেস, মেয়েটার নাম মনে হয় মেথেলডা ইফ আম নট রং, ওকে প্রায় দেখা যায় যে ফোর্ট্রেসের আশেপাশে সে ঘুরঘুর করছে, ওকে প্রায় দেখা যায়। আমরা কিন্তু সেটাই দেখতে গেছিলাম যে আদৌ এটা সত্যি কিনা। কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে আই থিঙ্ক এন্টিটি গট ডিস্টার্বড, এবং অল্পের উপর দিয়ে আমরা বেঁচে গেছি। আমি এটা বলতে পারবো, আমি আমি লিখিত দিতে পারবো যে এই ফোর্ট্রেসে যদি অসলোবাসী কোনো বাঙালি লিসেনার ছিল, আমার এই গল্প শুনে থাকে বা এক্সপিরিয়েন্স শুনে থাকে, সেই এই ফোর্ট্রেসে আসুক। অবশ্যই সেও শুনেছে যে আগামী ফোর্ট্রেসে এই ধরনের জিনিস ঘটে, এবং আমি লিখিত দিতে পারবো যে এখানে যেই আসবে দ্য পার্সন উইল ফিল সামথিং, এটা তাকে ফিল করতেই হবে, এটা কোনো রিজন। তো রাসেল ভাই সেদিন তো ভালো মতো আমি ইয়ে করতে পারিনি ফোর্ট্রেসে, বাট আমার ইচ্ছা আছে আমি আবারও যাবো সেখানে, আমি আবারও যাবো। এবং এবার যদি যাই আই থিঙ্ক জানি না এবার কী হবে, কারণ অলরেডি একবার গেছি এবং এক্সপিরিয়েন্সটা খুব খুব একটা ভালো ছিল না, কারণ আমি বুঝতে পারিনি যেভাবে করে এফেক্ট করবে বডিতে। একটা অন্য অন্যরকম একটা ব্লাড প্রেশার একদম টোটালি হাই হয়ে গিয়ে মানে খুব বাজে অবস্থা ছিল সেদিন। যাই হোক, আমি আশা করি যে, কারণ আমি জানি না যে আমার এই এক্সপিরিয়েন্সটা কতখানি ভয়ঙ্কর লেগেছে লিসেনারের কাছে, আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমার কাছে আমার আমার সাথে ঘটা ওয়ান অফ দি মোস্ট ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্সেস আমি এতটুকু বলবো। কারণ কোনো দিন কোনোভাবে আমি হেলথ ওয়াইজ বা ফিজিক্যালি হার্ম হইনি, এবার আমি হয়েছি। এটা অনেক বেশি ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমার জন্য ছিল। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমার স্টোরিটা ভালো লাগলো, অবশ্যই শেয়ার করবেন। সব লিসনারকে ধন্যবাদ আমার স্টোরি এতক্ষণ শোনার জন্য, মনোযোগ দিয়ে। ভূতের ফিল্মের সাথেই ছিলাম, ভূতের ফিল্মের সাথেই থাকবো। আসসালামু আলাইকুম।
নতুন স্পোর্টি গ্রাফিক্স, ডিজিটাল অ্যানালগ মিটার, হোন্ডা ইকো টেকনোলজি BS4 ইঞ্জিন, HET টায়ার আর 74 কিলোমিটার পার লিটার মাইলেজ নিয়ে নতুন হোন্ডা লিভ এখন নতুন দামে। আজই ভিজিট করুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুম। থাকুন সময়ের সাথে, কারণ সময়ের সাথে লিভ। রেডিও মানে ফুর্তি। The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
ওয়েলকাম ব্যাক। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 12:38 বাংলাদেশ সময়, এবং আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনছেন এবং অনেক জায়গা থেকে দিনের বেলা, যেমন আমরা যখন ভূত এফএম এখানে শুনি ঠিক একই সময়, ইউএসএতে অনেকেই নামাজ পড়ে অর্থাৎ জুম্মার নামাজ পড়ে তারপরে ভূত এফএম শুনি, এরকম ঘটে। তো আমার মনে হয় যে পৃথিবীতে যেখানে যে আছেন তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে আজকের ভূত এফএম এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি আপনারা এনজয় করেছেন, এবং বাকি সময়টা আশা করছি যে আপনারা এনজয় করবেন। আমার কাছে আর একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা পড়ব, তবে তার আগে কিছু কমেন্ট পড়ব এবং একটা ঘটনা শুনে আসবো আমরা আমাদের এখানকার অতিথির কাছ থেকে। তো একটু আগে আমি শুনছিলাম যে একটা হন্ট প্লেসের একটা একটা জায়গা তিনি বর্ণনা দিচ্ছিলেন। তো এইরকম ধরনের পুরনো ক্যাসল বা পুরনো ধরনের বাড়ি আমাদের চারপাশে হয়তো আছে, আমরা যারা দেশে থাকি, দেশের বাইরে থাকি, বিভিন্ন জায়গাতে হয়তো এরকম ধরনের আমরা জায়গা চিনি বা এরকম ধরনের বাড়ি চিনি যে বাড়িটা নিয়ে এরকম ঝামেলা আছে, হয়তো অনেক পুরনো পরিত্যক্ত একটা বাড়ি যে বাড়িটার কাছে গেলেই এরকম ঘটনা জানতে পারা যায়। তো একটা তো আমরা পেলাম আমাদের আগের অডিও ক্লিপ থেকে, এবং সেই জায়গায় চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, এবং উনি তো বলছেন বারবার করে যে উনি লিখিত দিবেন যে ওখানে গেলে আপনি ডেফিনেটলি আপনি উইল ফিল সামথিং। তো যদি সেটা হয় তাহলে যারা কাছাকাছি আছেন তারা তো ঘুরে আসতেই পারবেন, যারা দূরে আছেন তারাও প্ল্যান করতে পারেন যাওয়ার। তো আমার অনেকেই এটা পছন্দ করেন এবং অনেকেই এই ধরনের এই এক্সপিরিয়েন্স নিতে চান। আমার কেন যেন সাহসে হয় না। অনেকে দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট সেকশনে ঘটনা পাঠাচ্ছেন, আমি আপনাকে বলবো যে কমেন্ট সেকশনে ঘটনা না পাঠিয়ে আপনি সরাসরি আমাদের ইমেল করুন। আরও একবার মনে করিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা অনেকেই আছেন এবং কিছুক্ষণের মধ্যে কিছু কমেন্ট পড়েও ফেলবো। তা আমি একটু জানিয়ে দিই যে কীভাবে আসবেন আমাদের ফেসবুকে, যদি চলে আসেন তাহলে চলে আসতে পারেন www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasel। রেডিও ফুর্তির স্পেলিংটি হচ্ছে RADIOFORTI ফুর্তি, অ্যান্ড আমাদের আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। তো আপনারা দুটো পেজ খুব সহজেই খুঁজে পাবেন, এবং সেখানে এসে আপনি চাইলে আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের যে ছবি আছে আজকের যে গেস্টদের সেখানে লাইক দিতে পারেন, আমাদের যে আজকের পোস্টটা রয়েছে ফুর্তির পেজে সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আরও বেশি বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ভূত এফএম সম্পর্কে। অভিষেক বিশ্বাস যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন পার্থ আহমেদ, লাভ ইউ ভূত এফএম, আমাদের সঙ্গে আছেন মিনতি ইয়াসমিন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, লিখেছেন আই লাভ ভূত এফএম, রাজীব আহমেদ ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন, সৌরভ আহমেদ রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আমির খুলনা থেকে আছেন তিনি এবং বরাবরের মতো আজকেও শুনছেন, আব্রার আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রিয়েল ফেরারি, শুনছেন পলাশবাড়ি থেকে, এমবি সাগর আমাদেরকে লিখেছেন অসম, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সাজিদ রনি আছেন তিনি আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন আলামিন শেখ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হজরত আলী রাজশাহী থেকে শুনছেন, আব্দুল মনে মোয়েন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মীর সৈকত হাসান, আমাদের সঙ্গে আছেন এমডি শাহাপরাণ কুমিল্লা থেকে আছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের, এছাড়া আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আলমগীর হোসাইন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন, এমডি মোহাম্মদ শাহ সোহাগ আমাদের সঙ্গে আছেন, এস কে প্রিন্স আমাদের সঙ্গে আছেন লিখেছেন খুব সুন্দর, রবিন আহমেদ আমাদের সঙ্গে আছেন কোনাবাড়ি থেকে শুনছেন তিনি, নাজমুল হোসেইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নুরুন্নবী ইসলাম, আমাদের সঙ্গে আছেন নিস্তব্ধ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বেলাল খান, আমাদের সঙ্গে আছেন
আফরিন মাহবুব রহমান, মাহবুব আমাদের সঙ্গে আছেন, জুয়েল রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমজে হাসিব, আছেন জুনায়েদ তৌফিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই। এবং আমাদের যে ভূত এফএমের পেজটা সেই পেজেও অনেকে আছেন, এবং দুটো পেজ থেকে আমরা পড়বো একটু একটু করে। আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছে ঘটনা শুনে আসবো। আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনাটি শেয়ার করবেন। আপনার নামটা তো সবার আগে বলবেন প্লিজ।
ধন্যবাদ রাসেল ভাই, আমি সজিবুল ইসলাম ধানমন্ডি গোষ্ঠী থেকে আসছি।
জি, আপনার ঘটনাটা শুনি।
ঘটনা চলে যাই।
জি,
আমার গ্রামের বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কামারুল গ্রাম। আমি সেখানকার একটা ঘটনা বলবো যেটা আমার বাড়ির খুব কাছে, আমার ব্যাটিং আমার বাড়ির পাশের বাড়ি, আমাদের বাড়ি এবং তাই সেই বৃদ্ধ একজন বৃদ্ধ মহিলার বাড়ি ছিল এবং মাঝখান দিয়ে শুধু একটা হেঁটে যাওয়ার মতো সরু রাস্তা ছিল। বৃদ্ধ মহিলার বয়স হবে 80 বছরের মতো, উনি একাই থাকতেন একটা ছোট ঘরে এবং ওনার সন্তানেরা চাকরির জন্য আর কি ঢাকায় থাকত। ওনার ঘর থেকে গভীর রাত্রে হয়তো শোনা যেত যে আমাদের বাড়ি তাদের বাড়ি যেহেতু পাশাপাশি শোনা যেত যে যা যা, আরও বৃদ্ধ মহিলা তো কিছু বকাবকি করত। তা আমরা যখন সকালে জানতে চেতাম যে আসলে কি হয়েছে ঘটনা, উনি বলতো যে ছোট বাচ্চাকে ওনাকে মামা বলে ডাকে এবং ওনার কাপড় ধরে টানে। উনি তো খুব চিন্তায় থাকে যেহেতু একা থাকে, আরও বিশেষ করে ওনার বাড়িতে বিদ্যুৎ ছিল না, যার কারণে হ্যারিকেন জ্বালিয়ে মানে আলোর সংকটটা মেটাত। উনি তারপর অনেকের সাথে ডিসকাস করে কি করবো, তখন উনি একটা হুজুরের স্বর্ণাপন্ন হন, হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনে, তাবিজটা ওনার ঘরে দরজার উপরে বেঁধে রাখে। বেঁধে রাখলে ও তারপর দেখে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। আসল ভাই ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু হলো না। দেখা যায় কিছুদিন পরে ওনার বাড়ির সামনেই অপোজিট পাশে একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে একজন মহিলা এবং তার মেয়ে থাকতে শুরু করে। যেহেতু তার হাজব্যান্ড চাকরি করত তাই বাড়িতে থাকতাম, ওনারা খুব সুন্দরভাবে কিছুদিন ধরে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে দেখা যায় তাদের ডাইনিং রুমে 2 ফিট বা 2.5 ফিট জায়গা নিয়ে 5 ইঞ্চি উঁচু করে কিছুটা পানি জমে আছে। তারা চিন্তায় পড়ে যায় যে এভাবে তো পানি থাকার কথা না, পানি থাকলে তো পানিটা গড়ায় পড়বে, কিন্তু পানি গড়ায় পড়ে না, পানিটা স্থায়ীভাবে থেকে যায়। এবং তারা লক্ষ্য করেন বেশ কিছুদিন ধরে যে এটা শনিবার এবং মঙ্গলবার রাতেই ঘটে। তারপর ওনরা তেমন কিছু মনে করে না, ভাবে যে হয়তো বা কিছু একটা হবে, তারপরও থাকতেই থাকে। একদিন দেখা যায় যে রাতে গভীর রাত্রে ওনরা যখন ঘুমেছিল তখন গ্যাসের চুলা, হঠাৎ গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াইতে কেউ রান্না করতেছে এরকম শব্দ হচ্ছে। ওনরা উঠে ঘুম থেকে উঠে দেখে দিলে সত্যি গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াই আছে। কিন্তু আসল ভাই ওখানে তো কিছুই ছিল না, গ্যাসের চুলা অফ ছিল আর রাতে যেহেতু তাদের কাছে কেউ ছিল না ওটা জ্বালানো সম্ভবই না। যাক, এর কিছুদিন পরে আবার দেখা যায় যে ওনাদের সানসেট থেকে হাড়িপাতিল রাত 12টার পরেই, তারা যখন গ্রামে যেহেতু সন্ধ্যার সাথে সাথে ঘুমায় যায় তাদের কাছে অনেক রাত, পড়ে যাচ্ছে খুব শব্দ, শব্দ পেয়ে যখন তারা ঘুম থেকে ওঠে লাইট জ্বালায় দেখা যায় যে তাদের পাতিল পড়ে আছে। এখন তারা খুবই চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে গেলেও কিছু করার নেই, তার হাজব্যান্ড যেহেতু চাকরি করে উনি মহিলা মানুষ কি করবে ভেবে পায় না, থাকতে ওনারা নিজেদের মতোই করে থাকে। হঠাৎ একদিন রাতে তার মেয়ে ঘুমিয়েছিল, দেখে যে কেউ হয়তো তার কম্বল ধরে টানছে। আসলে বলে রাখি এটা গত শীতের কাহিনী, গত বছর শীতের সময় ঘটনাটা ঘটছে। কম্বল ধরে কেউ টানে, কম্বল ধরে টানলে তার মেয়ে চিৎকার করে মা মা বলে চিৎকার করে। তার মা যখন এসে লাইট অন করে সুইচ দেয় দেখে যে বিড়াল জাতীয় কিছু একটা ভেন্টিলেটারের ফাঁকাতে খুব দ্রুত গতিতে চলে যায়। আসলে ওখান দিয়ে ওরকম কিছু যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরেও তারা থাকতে থাকে। এরপরে তার হাজব্যান্ড বাড়িতে আসে, বাড়িতে আসার পর একজন হুজুরকে ডেকে আনে। হুজুরকে ডেকে আনার পরে হুজুর বেশ ভালো কি যেন একটা কিছু পরে হয়তো বা কিছু করে যায় যে কিছুদিন ধরে ওনাদের বাড়িতে কিছুই আর হয় না। বিশেষ রাসেল ভাই আজব ঘটনা ঘটে যে ওই জিনিসটা তখন আবার সেই বৃদ্ধ মহিলার কাছেই চলে যায়। বৃদ্ধ মহিলা আবার সেই সেম ঘটনাগুলো ঘটে। এবার বৃদ্ধ মহিলাটা এবার একটা হুজুরকে তার বাসায় ডেকে আনে। ডেকে আনার পর ওনার বাড়িটা বন্ধ দিয়ে দেয় হুজুর। বন্ধ দিয়ে দিলে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। দেখা যায় কিছুদিন পরে ওই সেম সমস্যাটা ওই বিল্ডিংয়ে হতে থাকে। এবং বিল্ডিংয়ে দেখা যায় যে রাতে যখন ঘুমিয়ে আসছে কম্বল নিচে পড়ে আছে এবং কম্বলে একটা বিশ্রী ধরনের গন্ধ, হয়তোবা যে মাছের আঁশ পচলে যেভাবে গন্ধ হয় সেরকম সেম ওই ওই কোয়ালিটির একটা গন্ধ। তারা এবারও খুব চিন্তিত এবং দেখে যে এখন তো কিছুই করার নেই। আর ওই সময় শীতটা শেষ হয়ে যেতে থাকে এবং গরম শুরু হয়। গরম শুরু যখন ফ্যান চালায় ফ্যানের ভিতর থেকে মনে হয় যেন কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ফ্যানের শব্দ আছে কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। এখন তারা খুবই ভীত হয়ে পড়ে। ভীত হয়ে পড়ার পরে ওনার হাজব্যান্ডকে ইমার্জেন্সি ফোন করেন এবং বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওনার হাজব্যান্ড আবার আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে ওখান থেকে একটা বড় হুজুর আনে। হুজুর আসে, হুজুর এসে ওনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং হুজুরের কাছ থেকে ওনারা জানতে পারে যে এখানে হয়তোবা ওনারা বাড়ি করার আগে কিছু জিন থাকতো এবং এখানে যে জিনটা আছে সে একটা বাচ্চা জিন এবং গোবা, যার কারণে এরকম কান্নার আওয়াজটা শুনতে পাই। তারপর হুজুর বন্ধ দিয়ে যাওয়ার পরে আর কি তারা এখন থেকে খুব সুন্দরভাবেই বসবাস করতেছে। ধন্যবাদ জাতিল ভাই।
থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। এবং আমরা একটা ঘটনা শুনলাম এখন, এতক্ষণ আমরা একটা খবর আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে সেটা হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার্স সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে এ টু জেড গ্লেজ যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট ফিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলছে ভাষার মাস, ফেব্রুয়ারি মাস চলছে এবং এই ফেব্রুয়ারি মাসে আমরা জানি যে আমাদের রক্তের দামে কেনা ভাষা এবং সেই ভাষার গৌরব ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে এবং আমরা ভূতসেমতেও করি বাংলায় এবং আমাদের সমস্ত পৃথিবী জুড়ে যেখানে বাঙালিরা আছেন তারা সবাই ভূতসেমের সাথে আছেন এবং তাদের সবাইকে বলবো যে বাংলা ভাষার মান যেন আমরা রাখতে পারি। এবং আমাদের সামনে আসছে 21শে ফেব্রুয়ারি, এই মাসটা খুবই অদ্ভুত। এই মাসে অনেক কিছু একসাথে আমাদের চারপাশে কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের অমর একুশে, আমাদের বইমেলা, এগুলো যেন বা আমাদের পহেলা ফাল্গুন, এগুলো যেন বারবার ফিরে ফিরে আসে এবং এই মাসটাকে আরও বেশি অন্যরকম করে তোলে। তো যাই হোক, আমি এই মুহূর্তে ভাষা মাস যেহেতু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং তারপরে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল, সেই ইমেলটা আমি পড়ব, বেশ বড় সড়ো একটা ইমেল, অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম এবং যিনি পাঠিয়েছেন তাকে আমি সরি বলছি যে আপনার ইমেলটা আসলে আপনার ইমেইলের চাইতে আরও ভালো ইমেলগুলো হয়তো আমরা পেয়েছিলাম বা এই ইমেলটা অনেক মানে চেষ্টা করে আমরা পড়তে পারিনি, বাট আজকে পড়ে ফেলছি। জানি না কেমন লাগবে, সবাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে। আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ রাসেল ভাই, আশা করি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাব্বির সারোয়ার পাবনার সদর থেকে লিখছি। আমি ভূতসমের একজন নিয়মিত শ্রোতা, বলা চলে প্রথম দিক থেকেই আমি ভূতসম শুনি। ঘটনাটা লিখবো লিখবো করে আর হয়ে ওঠে না, তারপরও ব্যস্ততার মাঝেই লেখা শুরু করলাম। আগে বলে রাখি আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোনো একটি গ্রামের, বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা, সেখানে প্রায় 90% পরিবারই সনাতন ধর্মাবলম্বী। গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতেই এখনো পর্যন্ত মানে সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ, গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাছের পুকুর, ইত্যাদি সবকিছু মিলিয়ে এ যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝেই গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা, তাই নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের মাছ ভাষায় প্রায় প্রতি বছরই একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়। তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারিনি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি তিন রাস্তার মোড়, মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বটগাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাত ছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগুলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোন ঘেঁষেই মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাঁচা, এমনকি রান্নার কাজেও অনেকে এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির দুইটি ঘাট রয়েছে। দুটি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণজল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। মন্দির বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিলছিল। সেই মোড়লের কাছ থেকে জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হল, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকেই গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসছে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করল। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারায় বিভিন্ন স্থান থেকে গোস্ত খাবলে খাবলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোনো ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল মনে হয় কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, পুরো গ্রামের ভেতর তারা দুজন দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহাড় দিতে শুরু করল। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করল। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হলো। সেদিন রাতে পাহারারত দুইজন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তারা দাঁড়িয়ে পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল। কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করল, মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করল, কিন্তু তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলো আকৃতি মানুষের মতো হলেও তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ভরিয়ে রেখেছে এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটিতে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটির ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করেনি, দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহাড়ারত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই দুজন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়নি, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং দুজনের গায়েই প্রচণ্ড জ্বর আসে এবং এক পর্যায়ে দুজন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুটির এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু কি করার আছে, প্রত্যেকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকত তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলত এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল, কিন্তু এতে তাদের কোনো সমাধান হলো না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাই তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করল। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদে। তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করেই বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না। তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেয়া হলো। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হতো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসব, তারপর তোদের সাথে কথা বলবো, তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দে। সেদিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তি বর্গকে নিয়ে সে একটি আসর বানায়, তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথোপকথনের মাধ্যমে সব কিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোর যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি বদজিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এই সব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঠা, সাতটি মোরগ, সাত টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে গেল। তান্ত্রিকটির কথা মতো গ্রামের গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতেই সেই পুকুর পাড়ে পাঠা বলি দেন। সাতটি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের চার কোনায় চারটি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষাঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকলে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়, তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেত না, সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগল। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতেও পারত, তবুও পানিতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এই জন্য এখন পুকুরটি ভরাট করার সাহস কেউ খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু, 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল, এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে, তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায় এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল, ঠিক যেমনটি করে মানে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুঁটি দিয়ে দাঁত কপাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল, তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর এখন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজানগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। ভূত এফএম দীর্ঘজীবী হোক। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ঘটনাটি আসলে অদ্ভুত এবং অনেক বড় এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনারাও শুনেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভূত এফএমের পেজে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন কাজী মজহারুল ইসলাম। সেকেন্ড স্টোরিটা অসম হচ্ছে। প্রিন্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন, আমাদের সঙ্গে আছেন এস এম মেজবা, ঘটনাটা অনেক সুন্দর তাই তিনি বলেছেন। আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয়, মংলা থেকে শুনছেন তিনি। আশিক খুলনার খালিশপুর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রক বয় আবির এবং ইমেলটা বেশ ভালো লেগেছে তার কাছে। এম রাসেল আমাদের সাথে আছেন, নাইস স্টোরি আমাদের সঙ্গে শোয়েব আহমেদ বলেছেন। আমাদের সঙ্গে আছেন এইচ জাকির, তিনিও বলছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহ ই সাইম, সিরাজগঞ্জ থেকে শুনছেন তিনি। মুসলিম বাঁধন আমাদের সঙ্গে আছেন, মিরপুর 12 থেকে তিনি সঙ্গে আছেন। আমাদের হিমেল সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এবং তাকে বেশ ভয় লাগছে। ইয়াসিন শেফরাজ শাহিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকাশ এবং তিনি শুনছেন তাই জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি জুবায়ের, রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন তিনি। শাহনেওয়াজ রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এবং আমি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের যদি আপনারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm which is bhotfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhotfm.rasel, এই দুটো পেজে আপনারা চাইলে লিখে পাঠাতে পারেন আমাদের কাছে, মানে লিখে পাঠাতে পারেন বলতে আমি বুঝাচ্ছি যে কমেন্ট লিখতে পারেন এবং আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। মোহাম্মদ মেহেদী হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ আল্লাহ বশির, আমাদের সঙ্গে আছেন আসিফ, আমাদের সঙ্গে আছেন স্যামুয়েল সোহাগ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, কোহিনুর বেগম আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে শুনছেন তিনি, এমডি অয়ন হাসান আমাদের সঙ্গে আছেন, মাইনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, হাসান ইকবাল আমাদের সঙ্গে আছেন, আর আরজে সাব্বির আমাদের সঙ্গে আছেন, শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা সাদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লিটন নাটোর থেকে হাসান বিন হাবিবুল্লাহ আমাদের সঙ্গে আছেন, মইনুল ইসলাম আপন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মমিনুল ইসলাম আপন কুষ্টিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন শূন্য ক্যানভাস যশোর থেকে, আমাদের সঙ্গে আছেন ধানমন্ডি থেকে নিলয় মাহমুদ, নিলয় মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, ফারাবি ইসলাম তন্ময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি হজরত, আমাদের সঙ্গে আছেন শাহিদুল ইসলাম মাদারীপুর থেকে, আলমগীর হাসান আমাদের লিখেছেন ভালো লেগেছে তার কাছে সে জানিয়েছেন তিনি, জাবিয়া হোসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজু সরকার সহ আরও অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু শেয়ার করবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে আসছি।
চলুন শুরু করি আপনার ঘটনা।
ভাই আমি আমার মার সাথে ঘটনা না ঘটে যাওয়া ঘটনা, তো আমার মা আর তো দুইটার সময় ওয়াশরুমে যাচ্ছে আর কি, তো উনি যাওয়ার সময় অন্য পাশার পাশে একটা সানসেটে একটা কিছু মনে হয় দেখছে, তো উনি ভাবছে যে জামা কাপড় বা আদার সাইড অন্য কিছু হতে পারে, তো উনি আবার ওয়াশরুমের ভিতরে চলে গেল, তো ওয়াশরুম ছেড়ে উনি বের হয়ে দেখে কি একটা বড় লেজুলো একটা জিনিস বসে আছে, বসে আছে, উনি দেখে একটা চিৎকার দিল, তারপর আমরা ওখানে যেয়ে দেখি কি উনি যে চিৎকার দিয়েছে যে লোকটা উনি নাই, তো আমার মা আসলো রুমে শুয়েছিল, পরের দিন থেকে ওনার টানা জ্বর, এক সপ্তাহ ছয় দিন সাত দিন এরকম জ্বর ছিল, জ্বর থাকাকালীন তো আমরা ওনাকে ওষুধ টষুধ খাওয়ালে কাজ হলো না, তারপরে আমাদের যে মসজিদের ইমাম সাহেব ওনাকে দেখালাম, তো উনি পড়া পানি দিল তাও কাজ হলো না, এইভাবে অসুস্থতার কারণে উনি আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো আর বেশি, তারপরে আরেকজন পরে কয়েকদিন পরে আবার হুজুরের কাছে গেলাম, হুজুরে বললো যে আপনারা এটা বড় ইয়ে করে দেখেন একে এক জায়গায় একটা খাসি জবর দিতেন, তো এইভাবে যে আমাদের এলাকায় যে একটা খাসি দিয়ে আসলাম, তো মোটামুটি আমার মা এখন সুস্থ, তো প্রায় সময় এরকম ঘটনা ঘটে মার সাথে।
এটাই আপনার ঘটনা? ওকে, তো যাই হোক আমরা একটা ছোট্ট ঘটনা শুনলাম এবং আমি দেখতে পাচ্ছি যে নয়ন বাদশা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইমতিয়াজ মোর্শেদ হৃদয়, ফাহিম নূর নিশাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিকা আফরিন তন্দ্রা, ইমতিয়াজ মজুমদার হৃদয় আমাদের সঙ্গে আছেন উত্তরা থেকে, ইমদাদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আমরা এখন একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো, তবে তার আগে আমি আরও কিছু রেডিও ফুটির যে পেজটা আছে সেই পেজ থেকে একটু পড়তে চাই আপনাদের জন্য, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে লিখছেন এই পেজটি হচ্ছে www.facebook.com/radiofurti, আমি এতক্ষণ ছিলাম www.facebook.com/bhotfm.rasel পেজটিতে এবং এখন রেডিও ফুটির পেজে আসছি। আরিয়ান আহমেদ সাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমবি সজীব হোসাইন, আমাদের সঙ্গে আছেন শৌখিন আলম তিতাস, আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফজলুল, এছাড়াও শুভ দত্ত সৌরভ আমাদের সঙ্গে আছেন, কাউসার কিরণ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রকি চক রকি আমাদের সঙ্গে আছেন, কাউসার আমাদের সঙ্গে আছেন, আশরাফুল আলম আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে, সিয়াম আহমেদ নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন এবং নাটোরের রাজবাড়ি থেকে তিনি আমাদের সঙ্গে। আপনাদের রাজবাড়ি নিয়ে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের পাঠাবেন। কীরকম যেন ঘটনা শুনেছিলাম আমাদের যতদূর মনে পড়ে, নতুন কোনো ঘটনা ঘটলো কিনা বা এরকম নাটোরের রাজবাড়ি নিয়ে যদি কোনো ঘটনা থাকে। আমি দেখতে পেলাম যে টাঙ্গাইল থেকেও কেউ একজন লিখেছেন এবং টাঙ্গাইলেও রাজবাড়ি আছে। তো যে সমস্ত জায়গায় জমিদার বাড়ি আছে, তো যে সমস্ত জায়গায় এরকম পুরনো স্থাপত্য আছে সেই সমস্ত জায়গা থেকে আমরা আরও বেশি ঘটনা এক্সপেক্ট করি। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আতিফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান, আমাদের সঙ্গে আছেন এআই ওয়াসি, ফ্রিডম সাংমা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মহেরাজ মোর্তৌজা, আমাদের সঙ্গে আছেন পান্থ দেবনাথ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হজরত আলী, আমাদের সঙ্গে আছেন আলমগীর, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। তো আমাদের দুটো পেজ, সেটা হচ্ছে www.facebook.com/radio.furti অ্যান্ড www.facebook.com/bhootfm.russell। আমাদের যে bhootfm.russell পেজ সেখানেও দেখতে পাচ্ছি এখন অনেকে লিখছেন, এবং রেডিও ফুর্তি যে পেজটা আছে সেখানে অনেকে লিখছেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radioforti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটেছে বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা খবর আপনাদের একটু জানিয়ে দেবো, আর সেই খবরটি জানার আগে আমি একটু বলবো যে আমাদের যে ফেসবুকের পেজ আছে সেই ফেসবুকের পেজ থেকেও কিন্তু আপনি সরাসরি আমাদেরকে ইমেইল করতে পারবেন, যেটা ভূতাফমের যে পেজটা রয়েছে www.facebook.com/bhootfm.russell, সেখানে একটা বাটনই রয়েছে যে মেল সেন্ড করার জন্য, সেখান থেকে আপনি ডিরেক্ট কিন্তু ইমেইল ব্যবহার করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারবেন ভূতাফম। চলে যান আমাদের আমাদের অ্যাপটা ডাউনলোড করেন, এবং সেই জন্য আপনি যেতে হবে, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে, এবং আপনি যদি আইওএস ইউজার হন অর্থাৎ আপনি যদি তাহলে আপনাকে যেতে হবে অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে ডাউনলোড করুন। জাস্ট লিখুন জাস্ট রেডিও ফুর্তি RADIOFORTI, তাহলে দেখবেন যে আমাদের অ্যাপটা আপনারা দেখতে পাবেন এবং ফ্রি সেটা ডাউনলোড করতে পারবেন। আরও একটা খবর দেব, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন বাড়ি করছেন তাদের জন্য সুখবর আছে আমাদের কাছে। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার আপনার বাথরুমকে এনে দেবে একটি গ্ল্যামারস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার, আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি।
FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
Ami Saddam Hussein bolchi. Amar desher bari Jashore. Ami ekta company-te security guard hishebe kaaj korchi. তো আমি যেখানে কাজ করি সেখানে পাশ দিয়ে মেঘনা নদী চলে গেছে। মেঘনা নদী কোলে আমাদের অনেকগুলো পোস্ট আছে। তো ঘটনাটি যখন ঘটে তখন আমার রাত্রে ডিউটি শুরু হয়। তো রাত 10টার পর থেকে আমাদের ডিউটি চালু হয়। তো আমি আমার কোম্পানি, তো সে কোম্পানির এক সাইড কর্নারে ডিউটি করি, পাশ দিয়ে আপনার ওই এলাকার মানুষজনে চলাচল করে নদীতে, একটা পথ মতো চলে গেছে। তো ওখানে নৌকা থাকে, এলাকার লোকজন নৌকায় করে মাছ ধরতে যায়, এরকম একটা পথ নদীর সাথে সেটা এক্সাস্ট হয়েছে। তো তখন হয়তো বা রাত 11:45 এমন একটা সময় হঠাৎ করে আমার পোস্টের ওই সাইড থেকে এক শব্দ শুনতে পেলাম। শব্দ শোনার পর আমি তাকালাম, কিছু নয়। পরে আবার শব্দ শুনতে পেলাম এবং শব্দটা খেয়াল করে দেখলাম যে পানিতে কেউ যদি কোনো ঢিল ছুড়ে যেরকম শব্দ হয় ঠিক শব্দটা সেরকম। তো এবার তাকালাম, তাকানোর পর দেখি যে এই 10-11 বছরের একটা বাচ্চা নদীতে দেখছি ঢিল ছুড়ছে। তারপর আমি দেখে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি একা কেন, কার জন্য অপেক্ষা করছো নাকি? ও বললো যে হ্যাঁ আমার বাবা আসছে, আমি বাবার জন্য অপেক্ষা করছি। তো ওই অতটুকু কথা বলেছি তার সাথে। কথা বলার পর আমি আবার আমার পোস্টে আমি যেভাবে থাকি আর কি সেভাবেই আছি। হঠাৎ করে দেখি হাসছে। এবার আমি ভাবছি হয়তো আমার বাবা আসছে, আমি আবার তাকালাম, তাকাই দেখি যে না, সে একা একাই হাসছে এবং কার সাথে কথা বলছে, অথচ তার পাশে কোথাও মানুষ নেই। বিষয়টা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমার সাইডে পোস্টটা বেশ দূরে, আমি আবার আমার সে সামনের পোস্ট মুখ দেখাচ্ছি যে তাকে একটু দেখতে পাই কিনা, যেহেতু এক একা কথা বলতে হাসতে জিনিসটা দেখে আমার আমি নার্ভাস ফিল করছে। তো তারপর কি হলো, ছেলেটা দেখলাম যে হাত বাড়াই দিল, অথচ সামনে কোনো মানুষ নাই, যেরকম মানুষের হ্যান্ডশেক করে হাতটা দিয়ে ওরকম হাতটা বাড়াই দিয়ে আমার মুখে তাকালো ফিরে, তাকে একটা মুচকি হাসি দিল। আমি আবার হচ্ছে ওর মুখে তাকিয়ে আমারও মুখ থেকে আবার একটা হাসি বের হলো, ওর হাসিটা রেখে। তো কি করলো, বাচ্চাটা দেখছি আপনার নদী মুখ লাগছে, তো নদীতে যখন নদীর কিনারায় চলে আসছে, যখন সে নদীর পানিতে পা দিল এবং সে অটোমেটিক্যালি দেখছে যে নদীর উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি দেখে তো আমার অবস্থা খুবই খারাপ, আমি দ্রুত আমার পোস্ট ছিল হচ্ছে উপরে, দ্রুত নিচে নেমে আসলাম। আসার পর তখনও দেখছে যে সে ছেলেটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এবং কিছু দূর যাওয়ার পর আবার আমার মুখে তাকালো, তাকায় দেখলাম যে অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে গেল। তখন ঘটনাটা আমি দৌড়ে আমার পাশের পোস্টে চলে গেলাম, যে বললাম যে এরকম এরকম ঘটছে আমার সাথে ওখানে। তারপর পাশের পোস্ট থেকে আমার স্যারের কাছে ফোন দিল, স্যারের কাছে ফোন দেওয়ার পর আমার কাছে একটা লোক পাঠালো, পরে অন্য পোস্ট থেকে একটা লোক ক্লোজ করে আমার কাছে পাঠিয়ে দিল। তো আমরা এখানে দুইজন ডিউটি করলাম। এভাবে রাত যখন 1:30 থেকে 2টা, হঠাৎ করে দেখছি আমাদের আমরা ছিলাম আমাদের কোম্পানির সাইডে পাঁচিলের সাইডে পাশ থেকে মানুষের কথা শোনা যাচ্ছে। তো আমার আগে একই রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা একটু নার্ভাস হয়েছি, আর পাশে আমার সাথে একজন আছে অলরেডি। তো ও কিন্তু দেখলো যে একটা মেয়ে আর সেই একটা বাচ্চার সাথে কথা বলছে। তো আমার সাথে বললো যে একটা মেয়ে একটা বাচ্চার সাথে কথা বলছে, বাচ্চার কথা যখন বললো তখন তো আমি আবার ভয় পেয়ে গিয়েছি। তো বাচ্চা আমি উঁকি দিলাম, উঁকি দিয়ে দেখি সেই বাচ্চাটা, কিন্তু মেয়েটাকে আমি দেখিনি এর আগে কখনো, সে মেয়েটার সাথে কথা বলছে এবং দুজন হাসছে, হাসি হাসি করছে এবং কথা বলছে। কথা বলার পর আস্তে আস্তে তারা আবার নদীর ধারে আসলো, নদীর ধারে এসে আপনার সিঁড়ি মতো করা আছে নদীর সাথে হয়ে গেছে সেইটা, সিঁড়ির পরে দুজন বসলো। বসার পর আমরা পোস্টের জানালা দিয়ে দেখছি, আমার সাথে যে ভাই আছে এবং আমি দুজন দেখছি একই সঙ্গে পোস্টের জানালা দিয়ে আছে, এবং হঠাৎ করে দেখলাম যে সেই মেয়েটা ছেলেটাকে ধাক্কা মেরে ফেলাই দিল পানির ভিতরে। পানির ভিতরে ফেলাই দেওয়ার পর সেই ছেলেটাকে আর দেখা যাচ্ছে। মেয়েটা কি করলো, এবার মেয়েটা সেই পানির উপর দিয়ে যেরকম ছেলেটা হেঁটে যাচ্ছিল, এখন দেখছি মেয়েটা সেই পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখছি এবার সেই বাচ্চা 10-11 বছরের একটা বাচ্চা তার সাথে সাঁতার কাটছে, আর মেয়েটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সাঁতারটা কেমন কাটছে, উল্টো সাঁতার কাটে না পানিতে, গ্রামাঞ্চলেটা দেখা যায় উল্টো সাঁতার কাটে, ওরকম উল্টো সাঁতার কাটছে আর মেয়েটা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো এটা দেখার পর আমরা ওখানে দুজন ছিলাম, দুজনের কেউ থাকতে পারিনি। পরে আমরা স্যারদের কাছে আবার ফোন দিই, ফোন দেওয়ার পর স্যারেরা আমাদের এখানে আসে, এসে আমাদের আর কি সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেখানে বাস্তব সেখানে সাহসে কখনো আপনার কুলাবে না, সত্যি কথা যেটা। তারপরে সেই রাতটা সেইভাবে পার হয়ে গেল। তো আমাদের কিছুদিন পর আমাদের ওখান থেকে পোস্ট চেঞ্জ করা হয়েছে, আমাদের ওখানে আর কোনো কারো ডিউটি থাকে না। তো এই ছিল আমার গল্প, যদি ভালো লাগে তো শোনাবেন। আর আমাদের এখানে যারা চাকরির কাছে চাকরি করে, তো এখানে অনেকের কাছে অনেক ধরনের গল্প আছে, যদি ভালো লাগে তো আমি নেক্সট টাইমে আপনাকে আবার পাঠাবো। ধন্যবাদ।
নতুন স্পোর্টি গ্রাফিক্স, ডিজিটাল অ্যানালগ মিটার, হোন্ডা ইকো টেকনোলজি BS4 ইঞ্জিন, HET টায়ার আর 74 কিলোমিটার পার লিটার মাইলেজ নিয়ে নতুন হোন্ডা লিভ এখন নতুন দামে। আজই ভিজিট করুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুম। থাকুন সময়ের সাথে, কারণ সময়ের সাথে লিভ। রেডিও মানে ফুর্তি, ফুর্তি FM. The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
Yes, bishash kora ba na kora ta apnar byapar. Khurite shomoy rat 1ta beje 22 minute shunchen Radio Footer er FM ami Yasser Achi sathe. এবং আমাদের অডিও ক্লিপগুলো আজকে এখন পর্যন্ত আমরা দুটো অডিও ক্লিপ প্লে করেছি, এবং আরও একটা অডিও ক্লিপ আমাদের কাছে আছে যেটা আমরা প্লে করবো আজকে ইনশাল্লাহ। এবং আমাদের সাথে যারা এখনও পর্যন্ত আছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 1:23 মিনিট, চলছে ভূত এফএম এবং শুনছেন রেডিও ফুটি এডিট এফএম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের যে একজন অতিথি তিনি শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ফারহান মোহাম্মদ রাসেল।
জি,
তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর নগরকান্দা গ্রাম, নগরকান্দা থানা বিনোদ গ্রামের একটি ঘটনা। তো আমি একদিন আমাদের যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমাদের মাঠটা কেন্দ্র করে, খেলার মাঠটা কেন্দ্র করে। আমাদের গ্রামটা খুবই ছোট, তো আমি খুব পছন্দ করতাম ক্রিকেট খেলতে পছন্দ করতাম। তো যে সময় ঘটনা কেন্দ্র করে ঘটেছে এই ক্রিকেটকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনাটা। তো একদিন আমি ক্রিকেট মানে খেলতে মাঠে যাই, সেই সময় আমাদের আগে থেকেই বলে রাখি রাসেল ভাই, আমাদের যেই ক্রিকেট খেলার মাঠটা তার পাশে একটা ছিল শ্মশান, অনেক পুরাতন। আর সেই শ্মশানটা হচ্ছে যে আপনার খুব হিন্দু ধর্মের মানুষ মানে যদি মারা যেত তখন ওইখানে দাফন মানে পুরানো হতো। তো এটাও নাকি আমাদের গ্রামের মধ্যে নাম করা একটা শ্মশান ছিল, আমাদের ওইখানে দিনে মানুষ যেতে ভয় পেত। তো একদিন আমরা যখন খেলতে যাই তো হঠাৎ করে আমাদের বলটা ওই শ্মশানের দিকে চলে যায়। তো ওইখান থেকে আমি যখন বলটা কুড়িয়ে আনতে যাই তখন দেখা যখন যাই আনতে তখন আমার পায়ে হঠাৎ করে একটা কাঁটা বিঁধে যায়। তখন আমি কাঁটাটা যখন আমি দেখতে পাই তখন দেখতে পাই এটা হচ্ছে যে একটা মানুষের হাত, হাড় জাতীয় কোনো কিছু। তো তারপর ওটা আমি খুলে রীতিমতো বল নিয়ে চলে আসি। তারপর মানে সেকেন্ড মানে দিন যেটা আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমি বাজারে যাই খেলা দেখতে আমাদের গ্রামের বাড়িতে। তো বাজার থেকে আসার পথে দেখি একটা বিড়াল রাস্তা দিয়ে দাঁড়িয়ে মানে খুব আমাকে তাকিয়ে আছে। তো বিড়ালটার দিকে আমি তাকানোর যখন তাকিয়েছি তখন মানে খুবই ভয় পেলাম রাসেল ভাই, যে বিড়ালটা এইভাবে আমাদের তাকিয়ে আছে।
যেন বিড়াল দেখে ভয় পাওয়ার কি আছে,
মানে গালটা খুব রাসেল ভাই গালটা খুবই মানে হিংস্রিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে খেয়ে ফেলবে এরকম কোনো কিছু। তো বিড়ালটা আমার সাথে হাঁটতেছে, তো হাঁটার সময় আমি বিড়ালটাকে মানে আমার জিদ অনেক মানে খুবই জিদ হচ্ছে, আবার ভয়ও লাগছে।
ওইখানে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আপনার কি কি ধরনের সমস্যা ফেস করেছেন আপনি?
এরপরে যা ঘটনা আমি ফেস করি সমস্যাগুলো, একদিন মানে আমি খেলাধুলা করে ঘরে যাই, মানে আমার ঘরে শুতে যাই। শুতে যাওয়ার পর যেটা হয় আমি ঘরে শুয়ে আছি তখন আমার হাতটা ধরে একজন কেউ বলতেছে তুই আমাকে লাথি মারছিস, এখান থেকে শুয়ে আছিস দাঁড়া তোকে দেখাই দিচ্ছি। তো এটা এটা করে এটা বলেই আমাকে খাটের নিচে ফেলিয়ে দেয়। তো তারপর যেটা হয় আমি আমার
সমস্যাগুলো কি কন্টিনিউয়াসলি আপনার সাথে হতে থাকে?
জি জি, এরকম সমস্যাগুলো আমি তো
আর কোনো সমস্যা হচ্ছে
না, এরকম আর কোনো সমস্যা হয় না। এই সমস্যা হওয়ার পর
আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন বা কার কাছ থেকে হেল্প নিয়েছেন আপনি?
এটা আমাদের গ্রামের এক মানে নাম করা হুজুর ছিল, ওনার নাম ছিল গঞ্জুর মোল্লা, আমাদের এলাকার সবাই চিনে। তো দেন উনি আমার মানে বাবা, এই বাবাকে বলার পর উনি তাকে নিয়ে আসছেন। তো তাকে আমি ঘটনা বলবো কি, সে এসে সব ঘটনা আমাকে বলে দিচ্ছেন যে এই ঘটনা মানে তোমার সাথে হয়েছে। তো আমি রীতিমতো তার কথা শুনে অবাক। তো তিনি তারপর মানে তাবিজ দিলেন আমাকে, কিছু পানি পড়া দিলেন, তারপর থেকে আর এই ঘটনাটি ঘটে।
আপনার সাথে আর কোনো সমস্যা হয়নি? থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এইখানে যে সমস্ত ঘটনাগুলো আপনারা শুনছেন তার মধ্যে আরও একটা আমাদের অডিও ক্লিপ রয়েছে, সেটাও আমরা শুনবো। এবং আমাদের যারা আপনারা কষ্ট করে যারা লিখছেন তাদেরকে বলবো যে যারা দেশের বাইরে থেকে লিখছেন তারা প্লিজ আমাদের একটু মেসেজ করে জানিয়ে দেবেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং কে কোথা থেকে শুনছেন সেটা আমাদেরকে জানাবেন। মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন এবং অসাধারণ অডিও ক্লিপ তিনি জানিয়েছেন। এবং আমাদের সঙ্গে আছেন গোথুলির কন্যা ইপসিয়া এবং তিনি শুনছেন চিটাগং থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ABM গোলাম রিজবি, আমাদের সঙ্গে আছেন শিশির খান, লতিফুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারাবি রহমান শ্রাবণ, এছাড়া আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই দেখতে পাচ্ছি মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন শামীম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদী হাসান, শুভ দত্ত সৌরভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমাদের যে ভিডিও ফুটি যে পেজটা রয়েছে সেই পেজেও আমরা তখন আমরা ছিলাম, আমরা সেই পেজে ছিলাম এবং এখন আমরা আসছি ফুটে ফেমে যে পেজটা, সেখানে আলামিন আহমেদ অপূর্ব আমাদের সঙ্গে আছেন, সাইমন জিহাদ আমাদের সঙ্গে আছেন, এমবি সাব্বির রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সিফাত আহমেদ শিপন, আর রিহান চৌধুরী আরফান আমাদের সঙ্গে আছেন, আবুল কালাম আমাদের সঙ্গে আছেন, অ্যাঞ্জেল কুইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাগর, আমাদের সঙ্গে আছেন আব্দুর রহমান শুভ, আমাদের সঙ্গে আছেন এমডি রাজু, আমাদের সঙ্গে আছেন ইমদাদ হুসাইন জাহিদ, আমাদের সঙ্গে আছেন কামরুজ্জামান বাবু, নাজমুল হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শ্রাবণ সাহেব শিহাব, আমাদের সঙ্গে আছেন শাহ ই সাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আরিয়ান আহমেদ সাদ আবুধাবি থেকে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন, লিখেছেন যে আজকের এপিসোডটি ভালো হচ্ছে, মুসলিম মায়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে আইদিল শামিম, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান সাদি, মোহাম্মদ মারুফ শরীফ আমাদের সঙ্গে আছেন, হিমাদ্রি আহমেদ টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান বা আপনি যদি আমাদের সঙ্গে এসে যোগ দিতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজগুলোতে, যে কোনো একটিতে www.facebook.com/radio.footy অথবা চলে আসুন www.facebook.com/footfm.rasel এই দুটো অ্যাড্রেসে, যে কোনো একটি অ্যাড্রেসে, এবং সেখানে এসে লিখুন আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরো আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আপনার কথা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন, এই দুটো পেজে এসে ইনবক্স করলে আমরা পেয়ে যাব। এবং আমি চিন্তা করেছি যে এর পরে কিছুটা সময় যারা দেশের বাইরে থেকে লাইভ শুনছেন আমাদের অ্যাপ ব্যবহার করে তাদের কথা শুনব এবং তারা কি বলছেন সেটা পড়ব। সুতরাং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করিয়ে দিই, যেটা ছাড়া ভূতফম জানানো অসম্ভব, সুতরাং সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhdofurti.fm bhdofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। চলে যাব আরও একটা অডিও ক্লিপে, এবং প্রচুর অডিও ক্লিপ আমাদের কাছে জমে আছে এবং আরও অডিও ক্লিপ আমরা জানি আপনারা পাঠাচ্ছেন, এবং আমি চাই যে চমৎকার কিছু ইমেইলও আপনারা পাঠান। যেমন আমি এইগুলো সব আগের বেশ কয়েকটা আগের উইক থেকে আমি ইমেইলগুলো পড়লাম, এই উইকে কোনো ইমেল আনফর্চুনেটলি সিলেক্টেড হয়নি। এই উইকে যারা আসবেন স্টুডিওতে তাদেরকে আমরা সিলেক্ট করেছি, এই উইকে আমরা অডিও ক্লিপ সিলেক্ট করতে পেরেছি, বাট এই উইকে ইমেল সিলেক্ট করতে পারিনি। সুতরাং যারা পাঠিয়েছেন তারা একদম হতাশ হবেন না, যারা লাস্ট 7 ডেজের মধ্যে ইমেল পাঠিয়েছেন একেবারেই হতাশ হবেন না। সামনের সময়ে আরও বেটার কিছু আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি এবং আপনারা সেটা আপনাদের কাছে আছে সেরকম ঘটনা আমি বিশ্বাস করি। এবং আপনাদের নিজেদের কাছে যদি না থাকে তাহলে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সবার কাছ থেকে খোঁজ নিন এবং আশা করছি আপনারা পেয়ে যাবেন। আর আমি আজকের প্রথম ঘটনার টাইম ট্রাভেল নিয়েছিল, খুবই অদ্ভুত ঘটনা। এবং দ্বিতীয় ঘটনা যেটা আমি পড়ে শুনেছি ইমেইলের সেটা হচ্ছে অভিশপ্ত পুকুরের। এই অভিশপ্ত পুকুরের মতো অভিশপ্ত বটগাছ, অভিশপ্ত বাড়ি আরও অনেক কিছুই আপনাদের হয়তো আপনাদের চারপাশে রয়েছে। একইভাবে আমি আরও একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যে টাইম ট্রাভেলের যে কথাটা বলেন যে একজন লিফট দিয়ে একটা অজানা জায়গায় চলে গেছেন। আপনি বিশ্বাস করবেন না, অনেকের কিন্তু লিফটে ওঠার পরেই এরকম অদ্ভুত ধরনের নানান রকমের ফিলিং হয় যে আসলে এই লিফটটা কোথায় গিয়ে থামবে। অনেক অনেকের হয়, সবার বলছি না আমি, অনেকের হয়, বা আরও সহজ করে বলতে গেলে বলতে হয়, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় যে কারো কারো হয়। এবং এই লিফট নিয়ে অনেক ঘটনা আছে, মুভিতে দেখেছি আমরা এবং আমরা অনেকের কাছ থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স শুনি। আজকের প্রথম যে ঘটনাটি সে ঘটনাটি আসলে আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আপনারা সবাই লিখছেন বিভিন্ন ঘটনা নিয়েই, সেজন্যই বললাম অনেকের কাছে প্রথম ঘটনাটি ভালো লেগেছে ইমেইলের, অনেকের কাছে দ্বিতীয় ঘটনাটি বেশি ভালো লেগেছে, কারো কারো কাছে অডিও ক্লিপ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এইভাবেই আমাদেরকে অবশ্যই জানা থাকবেন যে কোন ঘটনাটি আপনাদের কাছে বেশি ভালো লাগছে, তাহলে আমরাও বুঝতে পারবো কোন ধরনের ঘটনা আপনারা চান। চলে যাচ্ছি আমাদের শেষ অডিও ক্লিপে, সাথেই থাকবেন আশা করছি। Stay tuned for your food theater FM and do food theater
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু আপনি সবসময় ভালো দলাই থাকেন। আমি খাজান মিল। যেই ঘটনাটা রাসেল ভাই আমি এখন বলবো, এটা আমি আমার এক ভাই থেকে কিছুদিন আগেই জানতে পারলাম, এবং এই ঘটনাটা ওনার সাথে কিছুদিন আগেই ঘটেছে, ডিসেম্বর মাসের ঘটনা। তো ঘটনা শুরু করার আগে রাসেল ভাই গোপনীয়তার ওখানটা একটা কথা বলি, যে এই ঘটনায় আমার ভাইয়ের নাম এবং যে ঘর যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে ওই জায়গাটার নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না ঘটনায়। তো ঘটনাটা বলি রাসেল ভাই, আপনি জানেন আসলে যে ডিসেম্বর মাসে শীতের প্রকোপটা একটু বেশি থাকে, আর এই সময় পিঠেপুলির কিন্তু একটা ভালো উৎসব থাকে গ্রামেগঞ্জে। তো আমার ভাই যে শখটা ছিল যে উনি পিঠেপুলি খেতে খুব ভালোবাসতেন, সেই কারণে উনি আসলে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো ডিসেম্বর মাসে উনি ওনার এই কিছুদিন আগে ডিসেম্বর মাসে উনি শেষের দিকে উনি ওনার কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, এবং কর্তৃপক্ষ ওনাকে 4 দিনের ছুটি মঞ্জুর করে। আসলে ওনার বাড়ি যাওয়ার যে প্ল্যানটা সেটা ছিল যে ওনার ছুটি যেদিন থেকে শুরু হবে সেদিন সকালবেলা উনি বের হবেন, এটা ছিল ওনার প্রথম প্ল্যান। কিন্তু হঠাৎ করে ওনার আবার একটা সারপ্রাইজ দেওয়ার কিন্তু একটা রাসেল ভাই মনোভাব চলে আসে, এবং উনি চিন্তা করেন যে আমি সারপ্রাইজ দেবো আমার ফ্যামিলিকে। তো উনি যেটা করেন যে উনি যেদিন থেকে ওনার মানে ছুটি শুরু তার আগের দিন বিকালে উনি যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং সেদিন বিকালে উনি কর্মস্থল থেকে বেরিয়ে উনি বাসায় এসে লাগেজ প্যাক করে উনি বেরিয়ে পড়েন। তো বাসা থেকে বেরিয়ে ঢাকা শহরের যানজট ক্রস করে বাসে টার্মিনালে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে যাত্রা শুরু করতে করতে রাতে প্রায় 10টা বেজে যায়। তো উনি ওনার রাস্তা যাত্রা শুরু করে 10টা, এবং ওনার প্রায় বাড়িতে পৌঁছাতে মানে যেই সদরে ওনাকে নামিয়ে দেওয়া হবে, যেই জেলার সদরে ওনাকে নামিয়ে দেওয়া হবে, ওখানে পৌঁছাতে পৌঁছাতে রাতের প্রায় রাসেল ভাই হালকা পাত্র জ্যাম সময় রাতে 2টা বাজে। তো 2টা বাজার পরে রাসেল ওনাকে যে সদরে নামিয়ে দেওয়া হয় উনি নেমে বাস টার্মিনাল দেখেন যে তেমন কোনো মানে মানুষজন নাই, একেবারে ঠান্ডা প্রকৃতি মানে পরিবেশ ঠান্ডা, এবং টার্মিনালে ওনার সাথে বাস থেকে ওনার সাথে 2-3 জন ছাড়া কেউ নাই মানে। তো ওনার সাথে যে 2-3 জন নেমেছে ওনাদের আত্মীয় পরিজনরা ছিলেন, কাউন্টার আগেই বসেছিলেন, কিন্তু উনি একাই নামছেন যেহেতু ওনার উনি সারপ্রাইজ দেবেন ওনার জন্য কেউই আসেন। তার সময় উনি হাঁটতে লাগলেন, তো হাঁটতে হাঁটতে উনি মানে ওনার যেখানে গন্তব্য সেখানে পৌঁছাতে রাসেল ভাই মানে পৌঁছাতে 2টা স্টেপ পার হতে হয়। নাম্বার স্টেপ হচ্ছে যে রাসেল ভাই আগে সদর থেকে একটা পরিবহন আছে, ওই পরিবহনটা রাসেল ভাই ওনাকে এক ওনার গ্রামের যে দোরগোড়া ওই দোরগোড়ায় পৌঁছে দিবে, আর গ্রামের দোরগোড়া থেকে রাসেল ভাই ওনাকে ওনার গ্রামের যেই জায়গায় যাওয়ার সেখানে চলে যেতে হবে। তো উনি দেখলেন যে যে পরিবহনটা করে রাসেল ভাই সদর থেকে গ্রামের দোরগোড়ায় পৌঁছাতে হয় ওই পরিবহনটা ওইখানে রাতে 2টা বাজলেও ওই জায়গায় আসে, কিন্তু যাত্রী তেমন নাই। তো মোটামুটি 3 জন যাত্রীকে নিয়েই ওই পরিবহনটা যাত্রা শুরু করে। তো উনি যাত্রার আরেকটা ধাপ বের হন, এবং 1 ঘন্টার মধ্যে উনি যেহেতু রাস্তা ফাঁকা রাসেল ভাই উনি 1 ঘন্টার মধ্যেই পৌঁছায় যান ওই দোরগোড়ায়, গ্রামের দোরগোড়ায় পৌঁছায় যান। তারপরে ওইখান থেকে রাসেল ভাই ওনাকে রিক্সা বা ছোটোখাটো যেসব মোটর সাইকেলও রাসেল ভাই চলে ওগুলোর মাধ্যমে আসলে সবাইকে যে যার জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু রাতে 3টা রাসেল ভাই গ্রামের দোরগোড়া এই জায়গাতে আসলে এই সময় ট্রান্সপোর্টের কোনো কিন্তু সুবিধা হওয়ার কথা না, এবং উনি জানতেন যে উনি কোনো ট্রান্সপোর্ট পাবেন না, এবং ভাগ্য খারাপ উনি কোনো পেলেনও না। শুনে রাসেল ভাই হাঁটা শুরু করলেন, যতক্ষণ কিছু না পাই হাঁটতে থাকি। হাঁটতে রাসেল ভাই দেখলো 5 মিনিট হাঁটার পরে দেখলো যে আসলে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু রিক্সায় কোনো চালক নাই, শুধু রিক্সাটা দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন যে আমি এত দূর ট্রাভেল করে আসছি, আমি যদি রিক্সাটায় বসে থাকি পরবর্তীতে রিক্সা চালক আসলে বলবো যে আমাকে অমুক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো উনি রিক্সা উঠে বসেন এবং ওয়েট করতে থাকেন যে কতক্ষণে রিক্সা চালক আসবে। উনি মনে করছেন যে হয়তো রিক্সা চালক চা খেতে গেছে বা সামথিং এরকম কোনো ওখানে গেছে আর কি রিক্সাটা রেখে। তো উনি রিক্সা উঠে ওয়েট করতেছেন। তো রাসেল ভাই বলে রাখি যে ওই দোরগোড়া থেকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আনুমানিক রিক্সা করে গেলে 20 মিনিট সময় লাগে আর কি, এটা আনুমানিক একটা 20 মিনিট সময় লাগে। তো উনি বসে রয়েছেন রাসেল ভাই, কিন্তু 2 মিনিট যায় 4 মিনিট যায় আসে না, রিক্সা চালক কিন্তু আর আসে না। তো এমন সময় রাসেল ভাই হঠাৎ করে ওনার রিক্সার পিছন থেকে একটা বৃদ্ধ লোক মানে খুবই বয়োজ্যেষ্ঠ লোক পুরুষ মানুষ বৃদ্ধ উনি তার রিক্সার পাশে এসে দাঁড়ালেন, পিছন থেকে মানে হেঁটে আসতেছেন এটা বুঝাই যান, কিন্তু খুবই বয়স্ক, মিনিমাম তার বয়স প্রায় 70-75 বছর তো হবেই। তো উনি পাঞ্জাবি পরে নর্মাল একটা পাঞ্জাবি পরে উনি এসে আমার ভাইয়ের পাশে এসে মানে রিক্সার পাশে এসে দাঁড়ালো, এবং আমার ভাইকে জিজ্ঞেস করতেছে যে বাবা তুমি কোথায় যাবা। পরে আমার ভাইয়া বললো যে চাচা আমি তো অমুক বাড়ির সামনে যাবো আর কি। তো বললো যে আমিও তো ওই দিকেই যাবো, আমাকে কষ্ট করে আমাকে একটু তুমি পারলে ওই ওই তুমি যেখান পর্যন্ত যাবে ওখান পর্যন্ত আমাকে একটু কষ্ট করে নামিয়ে দিতে পারবে। তো আমার ভাইয়া বলে হ্যাঁ পারবো না কেন, ওঠেন রিক্সা চালক মনে কোথাও গিয়েছে আসলে আপনাকে একসাথেই যাব, ওঠেন। তো উনি ভাইয়া ওনাকে রিক্সা উঠেন উঠালেন এবং দুজন বসে রইলেন যে কতক্ষণে রিক্সা চালক। তো রিক্সা চালক দেখ ওই ব্যক্তিটা ওঠার পর পরেই উনি চলে আসেন রিক্সা চালক এবং এসে বলেন যে মামা আপনি কই যাবেন। তো উনি বলেন যে ভাই আমি অমুক বাড়ির সামনে যাব, মানে আমার ভাইয়া বলতেছে রিক্সাওয়ালাকে যে আমি অমুক বাড়ির সামনে যাব। তো পরবর্তীতে রিক্সা চালক বলে যে না আমি তো ওইদিকে যেতে পারবো না এখন। তো আমার ভাইয়া রিকোয়েস্ট করে যে দেখেন এত রাতে আমি এত রাতে দেখেন আমার পক্ষে আর কোনো ট্রান্সপোর্ট তো জোগাড় করা সম্ভব না, আপনাকে পাইছি আচ্ছা আপনি যা চাবেন আমি তাই দেব। ভাইয়া মানে একটা মানে টাকা অফার করে যে আপনি যা চাবেন তাই দেব। তো উনি ভাবলেন যে যা চাবেন যখন তাই দেবে এই কথা বলছে তখন নিয়েই যাই। তো রিক্সাওয়ালা টানতে শুরু করলেন। তো রাসেল ভাই যতক্ষণ রিক্সা চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাসেল ভাই উনি ওনার চাচার মানে ওনার পাশে যে একটা চাচা আছে এটার কথা কিন্তু উনি বলে নাই, আমার ভাইয়া কিন্তু বলে নাই রিক্সাওয়ালাকে। তো রিক্সা যখন চলতে শুরু করলো রাসেল ভাই তখন আমার ভাইয়া ওই চাচার সাথে কিছু কথা বলতেছে, ওই চাচা আবার আমার ভাইয়ের সাথে কিছু কথা বলতেছে। তো ওনাদের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে তখন রিক্সাওয়ালা কিন্তু রাসেল ভাই একটু মানে চিন্তিত হয়ে যায়, রিক্সাওয়ালা একটু চিন্তিত হয়ে যায় কারণ উনি রিক্সাওয়ালা দেখে যে রিক্সাতে একটাই লোক বসা। তো উনি একা একা কার সাথে কথা বলতেছে, এখন ভাবলো যে শহরের মানুষ কত কিছু আছে ওনাদের কাছে, এখন তো আর ফোন কানে ধরে রাখা লাগে না, হয়তো অন্য কোনো কিছু আছে যেটা দিয়ে উনি কথা বলছে, মানে হেডফোন মনে করছে যে আমার ভাইয়া হেডফোন পরে আছে হেডফোনে কথা বলতেছে, হেডফোনে কথা বলার সময় তার ফোনটা কানে ধরে রাখা লাগে না। তো ওইরকম কিছু একটা মনে করে রিক্সাওয়ালা আর কিছু বললো না। তো ওই সাথে আবার ওই আমার ভাইয়াকে জিজ্ঞেস করতেছে যে তুমি তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, কেন আসছো, এগুলো জিজ্ঞেস করতেছে। কিন্তু রাসেল ভাই আমার ভাইয়া কিন্তু উনাকে কোনো কোশ্চেন করতে পারতেছে না, উনি লাগাতার একটার পর একটা কিন্তু কোশ্চেন করে যাচ্ছে। আমার ভাইয়া কিন্তু এটাও জিজ্ঞেস করতে পারতেছে না আপনি কে, এত রাতে কি করতে আসছেন, এটাও জিজ্ঞেস করতে পারতেছে না, শুধু এতটুকু দেখছে যে পিছন থেকে উনি আসছে। আচ্ছা রাসেল ভাই 10 মিনিট যখন ওনাদের মধ্যে কথাবার্তা চলতেছে তখন রাসেল ভাই রিক্সাওয়ালা একটা প্রশ্ন করে বসে, কিন্তু রিক্সাওয়ালার সামনের দিকে তাকিয়ে চালাতে চালাতে একটা প্রশ্ন করে বসে যে মামা আপনি কার সাথে কথা বলেন। তখন আমার ভাইয়া বলে যে চাচার সাথে কথা বলতেছি। এখন উনি মনে উনি কিন্তু রিক্সাওয়ালা কিন্তু পিছ থেকে তাকায়ও দেখেন, এখন উনি মনে করছে যে ফোনে হয়তো চাচার সাথে কথা বলতেছে। এটা চিন্তা করে রিক্সাওয়ালা আর একটা কথা বললো না। কিন্তু রাসেল ভাই যখনই রিক্সাওয়ালা কোশ্চেনটা করলো যে আপনি কার সাথে কথা বলতেছেন এবং উনি আমার ভাইয়া বললো যে আমি রিক্সা মানে সরি চাচার সাথে কথা বলতেছি, তখন পর থেকে কিন্তু ওই চাচা যিনি পাশে ছিল ওনার কথা বলা বন্ধ হয়ে গেছে, উনি আর একটা কোশ্চেনও করেন। এবং রাসেল ভাই আমার ভাইয়া ওনাকে যত কোশ্চেন করে উনি কোনোটার আনসার দিতে চায় না, আনসার দেয়ই না। পরবর্তী রাসেল ভাই যখন 20 মিনিট অতিক্রান্ত হলো এবং উনি ওনাদের গন্তব্যে পৌঁছায় গেল, রাসেল ভাই আমার ভাইয়া রিক্সা থেকে নামলেন, নেমে উনি মানিব্যাগটা বের করে মানে একটু কোনো মতে মানে ওনার ফোন থেকে ফোনের আলো দিয়ে উনি দেখতে চাচ্ছিলেন, মানে উনি টাকা খুঁজতেছেন টাকা পেয়ে, এমন সময় উনি টাকাটা নিলেন ম্যানেজার থেকে নিয়ে রিক্সাওয়ালাকে দেখতে যাবেন এমন সময় দেখা যায় রিক্সাতে ওই চাচাটা নাই। তখন আমার ভাইয়া খোঁজা শুরু করলো একই চাচাটা কই গেল, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চাচা কই গেল। তো আমার ভাইয়া রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে এই যে মামা এই যে রিক্সাতে যে চাচা বসেছিল ইনি কে? তখন রিক্সাওয়ালা তো মানে অবাক হয়ে বলে যে মামা আপনি কি বলতেছেন, রিক্সাতে তো শুধু আপনি আসছেন, আপনার সাথে আবার চাচা কে আসলো? তো আমার ভাইয়া এবার একটু রাগান্বিত হয়ে গেলেন, উনি বলে যে কি বলছে আপনাকে, আমার সাথে তো একজন চাচা বসেছিল আপনি দেখলেন না? বলে যে আরে আপনার সাথে তো কেউই বসা ছিল না, আপনার সাথে কেউ বসা ছিল না দেখেই তো আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কার সাথে কথা বলতেছেন। তখন রাসেল ভাই কিন্তু আমার ভাইয়ার মানে মনে এতটাই ভয় চলে আসছে যে উনি মানে তখন আকাশ থেকে বসছে, ওনার মাথায় কিছু ধরতেছে না, ওনার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এবং পরবর্তীতে আসলে উনি কোনো মতে রাসেল ভাই যে কোনো মতে উনি টাকা রিক্সাওয়ালার হাতে তুলে দিয়েই উনি দৌড়াতে দৌড়াতে উনি আমাদের মানে উনি বাড়ির সামনে এসে উনি সেন্সলেস হয়ে যান। তো সকালবেলা ভোরে সবাই ফজর নামাজ পড়ে ওনাকে বাড়ির সামনে উঠোনে যখন ফ্যামিলি সবাই দেখলো যে উনি উঠোনে সেন্সলেস পড়ে আছেন, ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে এসে ওনাকে ধরে পানি মানে পানি চানি দিয়ে ওনাকে জ্ঞান ফিরিয়ে বলো যে তুই কখন আসলি, কারণ ফ্যামিলি তো জানেই না যে ও এখানে আসতেছে বাড়িতে রাতের বেলা আসতেছে। আর পরে জিজ্ঞেস করবো যে কিছু হয়েছে কেন সেন্সলেস হয়েছে এটা পরের কথা, আগে তুই এখানে আসো এটাই তো ফ্যামিলি জানে। তো সবাই জিজ্ঞেস করতেছে যে তুই কখন আসছো, কখন রওনা দিছো, এইগুলো জিজ্ঞেস করতেছে। উনি বলছে যে ভাইয়া শুধু বলছে যে আমি কখন রওনা দিছি কি করছি এগুলো পরে, আমি কেন সেন্সলেস হয়েছে তোমরা এটা জানো? সবাই বলতেছে কেন। তখন উনি পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললো, বলার পরে ওনারা বলছে যে তোকে কে বলছে রাত্রে আসার জন্য, এই জায়গাটা এরকম হতেই পারে কারণ রাতের বেলায় স্ট্যান্ড থেকে মানে ওই যে দোরগোড়া থেকে অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু রাসেল ভাই ওই ঘটনাটা আজ পর্যন্ত উনি কোনোভাবে আন্দাজ করতে পারেন না যে কেন ওনার সাথে ঘটনাটা ঘটছে। নাসরুল যে চাচা ওনার সাথে আসছে উনি কখনোই চাচাকে দেখেন নাই, চিনেন না। তাছাড়া আমরা সবসময় জানি যে কোনো ঘটনা ঘটার পিছনে মিনিমাম রেঞ্জে একটা কারণ থাকে, কিন্তু এই ঘটনাটা ঘটার আগেও কোনো কারণ ছিল না, পরেও কিছু হয়নি। অনেক সময় নাসরুল স্বপ্নেও নাকি এরকম হয়ে থাকে, স্বপ্নেও কিছু হয়নি, মানে আজ পর্যন্ত উনি এখন পর্যন্ত এই চাচাকে দেখেন নাই। কিন্তু কেন সেই চাচা এই 20 মিনিটের জন্য ওনার সাথে রিসে উঠছে, কেনই বা কথা বলছে, আর কেনই বা শুধু উনি চাচাকে তাকে দেখছেন, রিসালা কেন দেখলো, এই এতগুলো কোশ্চেন আসলে ভাই উনি কিন্তু আজও মানে এগুলো নিয়ে চিন্তিত। রাসেল ভাই আপনার কাছে যদি কোনো উত্তর থেকে থাকে অফকোর্স রাসেল ভাই একটু জানালে খুবই খুশি হব। আর ঘটনাটা রাসেল আপনার কাছে কতটুকু ভয়ঙ্কর লাগছে আমি জানি না, কিন্তু ঘটনাটা খুবই রহস্যময় এটা অন্তত আমি রাসেল ভাই বলতে পারি। আর যদি রাসেল ভাই আপনার কাছে অনুষ্ঠান ভালো লাগে তবে রাসেল ভাই ছাড়বেন, আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই। রাসেল ভাই এই ছিল ঘটনা, তো ভালো থাকবেন রাসেল ভাই, আর সকল লিসেনারদেরকে অসংখ্য ধন্যবাদ।
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
Welcome back. Ghorite shomoy rat 1:43. Shunchen Radio Footpath FM. Ami Rasel achi sathe amar sathe আজকে এই মুহূর্তে আর কোনো অতিথি নেই আমার সঙ্গে, আমি মাসুম ভাই এখন পর্যন্ত আছি আপনাদের সাথে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যারা দেশের বাইরে থেকে শুনছেন আমাদেরকে সরাসরি তারা আমাদেরকে লিখে পাঠাবেন। সামিউল ইসলাম আমাদের লিখে পাঠিয়েছেন দুবাই থেকে, এবং তিনি দুবাইয়ে আসার পর একজন ইন্ডিয়ান ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনেছেন এবং সেই ঘটনাটি তিনি আমাদেরকে লিখে পাঠাতে চান। আমাদের অ্যাড্রেস তো আপনার জানাই আছে, আপনার জন্য এবং আরও বাকি যারা আছেন তাদের সবার জন্য আমি আমার অ্যাড্রেসটা আরও একবার জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে bhotfm@radiofurti.fm, উইচ ইজ bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমি বলেছিলাম যদিও দেশের বাইরে যারা আছেন তারা লিখবেন, কিন্তু দেশের ভেতর থেকে অনেকেই ইনবক্স করেছেন যার কারণে আমি সবারটা পড়তে পারছি না। শফিকুল ইসলাম আমাদের সাথে আছেন সৌদি আরবের রিয়াদ থেকে এবং তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তে কিন্তু আছেন এবং দেশের বাইরে থেকে যারা আছেন তাদের সবার জন্য অনেক 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 শুভকামনা, এবং আশা করছি যে আপনাদের এই আজকের যে এপিসোডটি সেই এপিসোডটি সব কিছু মিলিয়ে আশা করছি ভালো লেগেছে। এবং দেশের বাইরে যারা থাকেন তারা আমি জানি যে দেশকে অনেক বেশি মিস করেন এবং ভূত এফএম তাদের একটা অনেক মানে আবেগের জায়গা, এবং আপনারা আপনাদের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। দেশের বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনাদের সাথে বা আশেপাশের আপনাদের কলিগস বা আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে যে সমস্ত ঘটনা আপনারা শোনেন সে সমস্ত ঘটনা অবশ্যই লিখে পাঠাবেন। ইন্ডিয়ার ব্যাঙ্গালোর থেকে শুনছেন পিথু কর্মকার এবং আমাদের সঙ্গে আছেন। আমি কেবলই ভাবছিলাম ইন্ডিয়ার কথা, এবং ইন্ডিয়া থেকে আমরা প্রচুর স্টোরি পাই, এবং আপনি যদি আপনার কোনো ঘটনা থাকে তাহলে ডেফিনেটলি লিখে পাঠাবেন। এবং আপনাদের পরিচিত যারা আছেন যারা বাংলা বোঝেন যারা বাংলা বোঝেন না তাদের যে কারো ঘটনা কিন্তু আপনি চাইলে লিখে পাঠাতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন সেটা, এবং আমরা খুবই খুশি হব। আপনাদের ঘটনার জন্য আমরা সবসময় অপেক্ষা করি এবং সবসময় মনে করি যে কখন মানে আপনারা যেরকম আশা করেন যে এইবারের ভূতটা গতবারের চেয়ে ভালো হবে, আমরা সবসময় আশা করি যে এই ঘটনা চাইতে পরের ঘটনাটি নিশ্চয়ই আরও বেশি ভালো হবে। আমি বলছি অনেকে লিখছেন, এখানে জারিফ খান আছেন আমাদের সঙ্গে এবং তিনি আমাদের সঙ্গে লিখে পাঠিয়েছেন আমাদের এই ঘটনাটি। আমরা চেয়েছিলাম যদিও তারপরেও এখানে দেশের বাইরে ছেড়ে দেশের মানুষের মেসেজ বেশি, সুতরাং এখান থেকে বের করাটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য। এবং আমাদের সঙ্গে প্রিন্স স্মাইল যেমন আমাদের সাথে আছেন গুলশান থেকে, তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের আছেন ইমদি সুলাইমান ইসলাম, আমাদের সঙ্গে আছেন বিপ্লব চৌধুরী, আমাদের সঙ্গে আছেন শান্ত ইসলাম রাজ, আমাদের সঙ্গে আছেন সাফরাজউদ্দিন পাভেল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, অর্ণব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইমন ইসলাম সুমন, আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন এবং পুরোটা সময় যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/wildfoodtea and www.facebook.com/footfm.russell। এই দুটো পেজে এসে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে জানাতে পারেন আপনার কথা, এবং আমরা সবসময় এই পেজ দুটো ফলো করি এবং আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। তো আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন অতিথিদের নিয়ে ইনশাল্লাহ এবং নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। টিচিং টু রিউ ফুড থিয়েটার ফ্রেম অ্যান্ড রিউ ফুড কে আজকের মতো এখানেই শেষ করছি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।